তেসরা ডিসেম্বর 2016 মেগা দিঘি পার চাটখিল নোয়াখালী। গুরুত্বপূর্ণ এসলাহি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেক বিল্লাহ তরজমানে আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুম।
আল্লাহকে খুশি করার জন্য সকলে আল্লাহ খুশি আমার সুন্দর তৈরি হয় ছবি তোরা কি আপনারা বলেন সুন্দর তৈরি হয় তাহলে এটা না করেন
খুশির জন্য অনুষ্ঠিত হয়, মাহফিল করাও হয় দিনের উদ্দেশ্যে, যে আমরা দিনের কথা শুনব, আল্লাহর কথা শুনব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনব, এটা অনেক বড় বিষয়, জীবনের সবচেয়ে বড় বিষয়। আল্লাহকে খুশি করার মতো বড় কোনো কাজ নেই। আল্লাহকে খুশি করার দ্বারাই বান্দা দুনিয়াতেও শান্তি পায়, আখেরাতেও শান্তি পায়। যার প্রতি আল্লাহ খুশি হয়ে যান, যেভাবে জীবনে চলে যে সবসময় সে আল্লাহকে খুশি রাখে, আল্লাহকে নারাজ করে না, আল্লাহর প্রশ্ন তাকেই বলি আল্লাহ বলে। বলি সে যে আল্লাহকে সর্বদা খুশি রাখে, আল্লাহকে নারাজ না করে। আল্লাহকে খুশি রাখার তরিকা হল যে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তার শিক্ষা দীক্ষা মোতাবেক চলা। মানুষ যদি এইভাবে জিন্দগি কাটায় সে আলেম হওয়া জরুরি না, বরং সাধারণ মুসলমান, সাধারণ মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ, সমাজের প্রতিটি মানুষ ঈমান থাকলে হল অন্তরে, অন্তরে ঈমান আছে আর জিন্দগিতে আল্লাহর খুশির আমল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা আছে, আল্লাহর কসম সে খালি বলি আল্লাহ না, ফেরেশতাদের চেয়েও তার মর্তবা ঊর্ধ্বে। তাফসীরে মাযহারীতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির মতো বিখ্যাত আলেম মুহাদ্দিস ফকিহ আরেফ কামিল লিখছেন যে সাধারণ মুসলমান যারা গুনাহ থেকে দূরে থাকে, নাফরমানি মুক্ত, গুনাহ মুক্ত জিন্দগি বলা সাধারণ মুসলমান, তারা সাধারণ ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবা বলে। আর যারা বিশিষ্ট মুসলমান, বিশিষ্ট মুমিন, তো তারা বিশিষ্ট ফেরেশতাদের চেয়েও উচ্চ মর্তবা বলে। আজমালায় বাহরাদারি বস বহায় নিজাম বৌজার হজে বহায় কাজমালায় বৌজারি। দেহে মানুষ তুমি ভালো হতে চাইলে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে উঠতে পারবা যদি আল্লাহ রসুলের কথা মতো চলো, আর খারাপ হতে চাইলে পশুর চেয়ে অদম হওয়া সম্ভব তোমার দ্বারা। যে মানুষ আদমের সন্তান কিন্তু আদমের আখলাক, চরিত্র, জিন্দগি তার মধ্যে নাই, এটা সুরতে আকৃতিতে মানুষ কিন্তু মানুষের হাকিকত তার ভিতরে নেই। মানুষ তখন মানুষ হয় যখন মানুষ আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে, এক এক নিঃশ্বাস দুনিয়াতে এভাবে জিন্দগি কাটায় যে আল্লাহর ইয়াদ, আল্লাহর মহব্বত, আল্লাহর বন্দিগি হয় তার জিন্দগি, এর বাইরে তার কোনো আর বিষয় থাকে না। কাজ করে, কর্ম করে, ক্ষেত খামার করে, অফিস আদালত করে, দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে, সবই করে দুনিয়াতে, কিন্তু যেখানেই থাকে দিল আল্লাহর সঙ্গে মজবুত থাকে, অন্তর আল্লাহর সঙ্গে বান্ধা থাকে, ঘুড়ি আকাশে উড়ে ছুটাছুটি করে ডানে বায়ে চতুর্দিকে, ওর দাপট, ওর প্রভাব, ওর প্রতিপত্তি ও দেখায়, ডানে বায়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, কিন্তু বান্দা থাকে নাটাইতে। যতক্ষণ নাটাইয়ের সঙ্গে ঘুড়ি বান্দা থাকে, ঘুড়ির মর্যাদা থাকে, শান থাকে, মান থাকে, প্রভাব থাকে, দাপট থাকে, সৌন্দর্য শোভা থাকে, বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হাতে বান্দা থাকে, আল্লাহর খুশির কাজে মজগুল থাকে, আল্লাহর স্মরণে মহব্বতে মজগুল থাকে, আল্লাহর কসম বান্দার শান বলা হয়, মান বলা হয়, ইজ্জত বলা হয়, প্রভাব প্রতিপত্তি বলা হয়, দাপট বলা হয়, এবং এত দাপট হয় যে জান্নাত ও ফেরদাউস তার হাতের মুঠোয় এসে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইমানওয়ালা কোন মাওলি মানুষ না, মুসলমান নিজেই মুসলমানকে চেনে না। আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশ বড় সুন্দর দেশ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, গান গাওয়ার কথা বলছি না, হাকিকত বলছি। আকাশে সূর্য উদয় হলে তো আমি বলবো যে এখন রাত হয়ে আছে, এখন গভীর রাত। যখন আকাশে পূর্ণিমার চাঁদ আমি বলবো আজকে অমাবস্যার রাত, সেটা কি ঠিক হবে না বেঠিক হবে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে দেশে রাখছেন অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এত আলেম ওলামা, এত হাফেজ, এত ক্বারি, এত মুফতিসাহ, এত আউলিয়া বুজুর্গান দিন, এত ওয়াইজ, এত দিনের কাল, এত দিনের কথা, এত বেশি দিনের খেদমত, এইভাবে আল্লাহকে সিজদা করতে থাকা, এত মানুষের মুখে সুন্নত মোতাবেক দাড়ি, দাড়ির নূর ঝলমল করতে থাকা, এত মানুষের চোখ থেকে আল্লাহর জমিনে আল্লাহর জন্য চোখের পানি ঝরতে থাকা, পৃথিবীতে এটা বিরল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মক্কা শরীফ মদিনা শরীফের কথা আলাদা। মক্কা শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ তো মদিনা শরীফ, কিন্তু পৃথিবীর সব দেশেই তো মক্কা শরীফ মদিনা শরীফ নাই। যেসব দেশে মক্কা শরীফ মদিনা শরীফ নাই সেসব দেশের মধ্যে বাংলাদেশের মর্যাদা শীর্ষে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এইরকম এই যে এই ধরনের ওয়াজ মাহফিল যেটা আমাদের দেশে আছে, যে মাহফিলে যাব এক জায়গায় 250 মাইল দূরে, 200 মাইল দূরে গাড়ি দিয়ে যাইতে থাকলে সারা রাস্তাই দুদিক থেকে বরং চতুর্দিক থেকে খালি মাহফিলের আওয়াজ আসতে থাকে। কেউ কোনো আয়াত পড়তেছে, কেউ হাদিস শরীফ পড়তেছে, কেউ গুনাহ ছাড়তে বলতেছে, কেউ সুন্নতের আমল করতে বলতেছে, কেউ আল্লাহ পাকের জিকির করতে বলতেছে, এইরকম পুরো দেশব্যাপী একই অবস্থা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আশ্চর্য হল যে বাংলাদেশের এক একটা মাহফিলে হাজার হাজার মানুষ, হ্যাঁ 10,000, 15,000, 20,000 মানুষ এইভাবে মাশাআল্লাহ দিনের কথা ইতমিনানের সাথে শুনে এই শীতের মধ্যে বসে হয়েছে, ঘর বাড়ির থেকে আলোক হইয়া চুপচাপ আছে, ইতমিনানের সাথে বসে কথা শুনবে, আল্লাহ রসুলের কথা শুনবে। এটা পৃথিবীতে বিরল, আমি জানি না এটা কোন কোন দেশে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যারা বিদেশে ঘোরাঘুরি করেন তারা বলেন যে কোন কোন দেশে এমনটা মাহফিল দেখছেন, আছেন আপনারা এরকম কেউ? হ্যাঁ, আমার প্রিয় মুর্শিদ বাড়ি হল করাচি, তো উনি আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ ভারতের উত্তরপ্রদেশের মানুষ, আজমগড়ের লোক। ওনার প্রিয় মুর্শিদ শাহাবুল গনি ফুলবুর রহমতুল্লাহ আলী, যিনি বারবার রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে স্বপ্নে দেখছিলেন, এত নিকট থেকে যে চক্ষুর ভিতরে লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছেন। সেভাবে শাহাবুল গনি ফুলবুর রহমতুল্লাহ আলী বড় আলেম ছিলেন, উচ্চ মানের ওলি আল্লাহ ছিলেন। আমার মুর্শিদ এই ওলির সঙ্গে 17 বছর একসাথে কাটাইছেন, 17 বছর এক টানা শেখের নিজের এই আল্লাহওয়ালার সঙ্গে থাকছেন আল্লাহর মহব্বত শিখার জন্য। তো ওই বুজুর্গের সঙ্গে তিনি করাচি গেছেন এবং সেখানেই পরে সেটেল হয়ে গেছেন। তা আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির নিকট বারবার আমার যাওয়ার তৌফিক হয়েছে। সেই সুবাদে হযরতের সঙ্গে কখনো লাহোর গেছিলাম, কখনো পাঞ্জাব রহিমিয়ার খান গেছিলাম হযরতের সঙ্গে গেছি। ওইখানে আমি ভাবলাম যে আল্লাহ, পাকিস্তানের এত বড় বুজুর্গ উনি আল্লাহ আমার শেখ, তিনি করাচি থেকে এরোপ্লেনে তিনি গেলেন সেই পাঞ্জাব রহিমিয়ার খান, তো সেখানে কত মহাসম্মেলন হবে কি জানে। ভাই ঠিক আছে, আজকে মজাই মজা হবে। তো হযরত কামরায় আরাম করতেছিলেন, আমাকে বললেন তুমি যাও, তুমি কিছু বলো। হযরতের খাদেম এবং খলিফা আওলাদে রাসূল মীর ঈশ্বর জামিল রহমতুল্লাহ আলাইহ আমার নাম বললেন যে ঢাকা থেকে আসছে মেহমান, কথা বলবে। আমি গিয়ে দেখলাম যে ভাই পুরা মজলিসে, হ্যাঁ না, পুরা এত বড় মজমা সেখানে হযরতের উদ্দেশ্যে টোটাল মানুষের সংখ্যা হবে 200-250। আর না হয় আমি যদি এটা ভুল বলি হয়তো বা 300 হবে, এটাও যদি আমার ভুল হয় না 350 হবে, এটাও যদি ভুল হয় সর্বোচ্চ 400 বাইরে যাওয়া সম্ভব না। কিন্তু এটা আমি একটু কষ্ট করে করে বাড়াইতে বাড়াইতে বললাম, কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? যাক সেটা গেল। তা আমি ভাবলাম এটা বোধ হয় এই একদম ওই ভূমিকা, হযরত আসছেন যারা সাক্ষাৎ প্রার্থী একান্তই সাক্ষাৎ করতে আসছে তাদের জন্য হয়তো প্রাথমিক অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হয়তো পরে হবে। ঠিকই বিকালবেলা বিশাল বড় অনুষ্ঠান হবে, বিশাল মসজিদ, মসজিদের অনেক বড় চত্বর, সেখানে বয়ান হবে। গেলাম, ইয়া আল্লাহ, মসজিদ একটা, সে মসজিদের ভিতরে কয়েক কাতার মানুষ বসছে, মসজিদের বাইরের চত্বর সম্পূর্ণ খালি। তা আমি ভাবলাম এটা কি মামলা, কি কথা বুঝেন নাই? তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের দেশে আলহামদুলিল্লাহ যেভাবে মানুষের মধ্যে দিনের ফিকির, দিনের জজবা, দিনই চেতনা, এটা পৃথিবীর অন্যান্য দেশে কম এবং এটা বিরল এমনটা পাওয়া, তাহলে এই নিয়ামতের কি শুকর করা উচিত না? শুকর করা উচিত কি না? হ্যাঁ, আমাদের দেশের মুসলমানরা যদি খালি কোরআন সুন্নার মহব্বতটা রাখে, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্কটা সুন্দর রাখে এবং আল্লাহ বড়দের সঙ্গে উঠা বসা রাখে, পাঁচ রক্ত নামাজটা আদায় করে, হালাল খায়, মাথায় টুপি রাখে, মুখে দাড়ি সুন্নত মোতাবেক রাখে, তো এই মুসলমানরা আর কোন হুকুমত আর রাষ্ট্র দখল লাগবে না। এরা যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকে তো দুনিয়ার মানুষ মনে করতে বাধ্য হবে যে মনে হয় যেন শক্তিশালী কোন সেনাবাহিনী যাইতেছে। আমি এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলি, গাঁও গ্রামের কথা, মানে সেনাবাহিনীর মতো তাকতটা আরো বেশি, তা বুঝবেন। সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকে, গুলি থাকে, মেশিন গান থাকে, সেক্ষেত্রে মানুষ যদি ভয় পায় তো ভয় পাওয়ারই কথা, কি কথা বোঝেন নাই? কিন্তু হাফিজ জিহুদুর কি এরকম অস্ত্রওয়ালা? নিজামুদ্দিন আউলিয়া কি অস্ত্রওয়ালা? খাজা মুহিউদ্দিন চিশতি কি অস্ত্রওয়ালা? তাদেরকে মানুষ কি জন্য ভয় পায়? হ্যাঁ, হর কে তরসদ আজহর তাকওয়া গুজির তরসদ আজওয়াল জিন্ন ইনস হর কে বীর, আসমান ও জমিনের মহান মালিককে আল্লাহকে যে ভয় করে এ দুনিয়ার সকলে তাকে ভয় পেতে বাধ্য হয়। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মারওয়ালু পবিত্র কোরআনে বলেন, মন ছোট করার তোমার কোনো কারণ নেই। হ্যাঁ, মন ছোট করবো না, যে আমার সাহস নাই, শক্তি নাই, হ্যাঁ, এবং টেনশনে মাথা গরম করবার কোনো দরকার নেই। কথা একটা, সেটা হলো আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক করো, তাহলে বিশ্বের যে কোনো জায়গায় থাকবে তোমার মাথায় উঁচু থাকবে, তোমার মাথায় উঁচু থাকবে। এজন্য কোনো ধনী গরিবের প্রশ্ন না, আরব অনারবের প্রশ্ন না, আমেরিকায় গিয়ে, কানাডায় গিয়ে, ফ্রান্সে গিয়ে বাড়িঘর করার কোনো দরকার নেই। অনেক ভদ্রলোকেরা বাড়ি জমান ফ্রান্সে, কানাডাতে, হ্যাঁ, ইটালিতে, ইউরোপের বিভিন্ন দেশে, এবং ওখানে গিয়া কিছুদিন পর আসার পরে খুব মুছে তেল দিয়া কিছু লোকে বলতে থাকে না, আমি ফ্রান্সে থাকি। কি কথা বলেন না? কেউ বলে আমি জাপান থাকি, আমি ইটালি থাকি, আমি নিউ ইয়র্ক থাকি ইত্যাদি। তুমি নিউ ইয়র্ক থাকো না যেখানে থাকো, কিন্তু সেটা ফ্রেশ এবং পিওর ভাবে ইমানওয়ালা পরিবেশ না, বরং তার বিপরীত হওয়া সেখানে প্রচন্ড প্রবল, সর্বক্ষণ প্রবাহিত। ইংল্যান্ডের আমার এক বন্ধু মানুষ, আলেম মানুষ এবং অত্যন্ত দিনদার ফ্যামিলি, হাফেজ আলেম, মূলত তিনি গুজরাটের লোক, ভারতের, এখন সেটেল তিনি ইংল্যান্ডে। উনি একবার আমাকে বললেন যে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গাড়িতে যখন বের হই কোথাও যাওয়ার জন্য, তো অনেক ক্ষেত্রেই রাস্তাঘাটের পরিবেশ এমনটা হয় যে চক্ষু বন্ধ করে নিচের দিকে বাস মাথা নিচু করে থাকি, কিন্তু বাচ্চারাদের সঙ্গে তো লজ্জায় মাথা নিচু থাকে যে এদেরকে কেমনি কিভাবে সামলাবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তা আমাদের দেশের ইমানি পরিবেশ, হ্যাঁ, এই সুন্দর দিনই পরিবেশ, এটার আমাদের কদর করা উচিত, এটার মূল্যায়ন করা উচিত, আল্লাহ পাকের নিকটে শুকর গুজারি করা উচিত। আল্লাহ আমাদেরকে, হ্যাঁ, ওরা যখন বলে যে আমি অমুক দেশে থাকি, অমুক জায়গায় থাকি, আমাদের কাছে এসে বলে, আলহামদুলিল্লাহ কোনো টেনশন ফিল হয় না, বরং আমাদের অন্তর তখন উচ্ছুল্লতা বোধ হয়, আনন্দ বোধ হয়, এক উচ্ছ্বাস অন্তর অনুভব হয় যে আমি বাংলাদেশের মানুষ, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে থাকি, আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররমাস। কি কথা বোঝেন নাই? হ্যাঁ, আমাদের বাংলাদেশে হাট হাজারি মাদ্রাসা আছে, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা আছে, বা যাত্রাবাড়ির মাদ্রাসা আছে, পটিয়া মাদ্রাসা আছে, হ্যাঁ, কোরআনের বেসুমার মাদ্রাসা আছে, আজিব মামলা এই দেশের মানুষ এসা, এবং এই দেশের মানুষ ইসলাম এবং আমলের ক্ষেত্রে যত পিছনে, কিন্তু বাস্তব সত্য এটা যে সব মানুষই আলেমদেরকে ভালোবাসে, সব মানুষের অন্তরে যে তাদের বাবা মা এবং পূর্বপুরুষের শিক্ষা দীক্ষার বরকতে অধিকাংশ লোক, দুই চার পাঁচজন বাদ গেছে তো এটা তো বাদ যাইতেই পারে ভাই, একটা ধান খেতের মধ্যে সবগুলি ধান হয়, দুই চারটা চিটা হয় না, তো সেটা তো বলার দরকার নেই, এটা ধান খেত না চিটা খেত, এটা কি বলে? হ্যাঁ হ্যাঁ, ধান খেত, কিছু কিছু চিটা, সেটা কি কেউ বলে? বলে এটা ধান খেত, এটা কি ভাই বাগান? বলে এটা সুপারি বাগান, হ্যাঁ, কিছু কিছু মাদার গাছ আছে, এটা কি বলার দরকার? তা আমাদের দেশ এমন যে সাধারণভাবেই সব মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, আলেম তো আলেম, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা যখন বক্তব্য ছুটি হয়, হেলজখানা বক্তব্য ছুটি হয়, দলবান্ধা রাস্তায় এরা দুষ্টামি করতে থাকে, ও ওরে কিলা ও ওরে কিলা, ও লাভ দিয়ে ওর কান্দে ওঠে। এইগুলো দেখলো রাস্তাঘাটে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার তারা আরে সাইড দিয়ে যাইতে থাকেন আর বলতে থাকেন, এই বাচ্চাগুলো দেখলে মনে হয় যে একজন ফেরেশতা দেখেছে। এবং এটা কোন স্লোগান এবং মিছিল এবং শক্তির জোরে না, মানুষের অন্তরের ঈমান তাকে বাধ্য করে এমনটা ভাবার জন্য, এরকম ভাবে ভালোবাসার জন্য, এরকম ভাবে মহব্বত করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার উস্তাদ এবং বহু আল্লাহর বান্দাদের উস্তাদ বুজুর্গ সভ্য হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছিলেন যে গহরডাঙ্গা মাদ্রাসায়, গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসায় এক বুজুর্গ হেলদুখানার পাশে শুয়ে আছেন, যার নাম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যাকে বাংলাদেশের বহু এলাকার লোকেরা সদস্য বুজুর্গ নামে চিনে। বর্তমান সময়ে হয়তো অনেকে এই লকবটা জানে না, কারণে আমরা মূল নামটা পরিচয়ের জন্য বলতে বাধ্য হই। এই বুজুর্গ গহরডাঙ্গা মাদ্রাসার হিন্দুখানার পাশে তার কবর। হাফিজুর বলেন যে আমি সেখানে যখন গেলাম তো এই বুজুর্গের কবর জিয়ারত করলাম, তো রাত্রিবেলা হিন্দুখানে শুইলাম, ভাবলাম কিরে এত রাত্রে যে কবরের দিক থেকে খুশবু কিসের। তো বলেন যে আমি আমার বিছানা থেকে উঠলাম, সে কাঁচা মাটির কবরের কাছে গিয়া কবরের একদম তাজা কাঁচা মাটি হাতে নিয়ে শুকে দেখলাম যে ওই কবরের মাটি থেকেই অপার্থিব খুশবু আসতেছে। এই মহান বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছোট ছেলে হযরত হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহ, উনি আমাকে শুনেছেন যে এই বুজুর্গের দুই সন্তান ছিলেন, দুজনই আলেম হাফেজ আলেম, বড়জন যিনি ছিলেন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। হাফেজ মাওলানা উমর সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আমার সাথী, আমার সহপাঠী, আমরা একসাথে পড়াশোনা করছি ঢাকার লালবাগ মাদ্রাসাতে, বরিশাল মাহমুদিয়াতে, যাই হোক। তো উনি ছিলেন হাফেজ আলেম, আর ছোট্ট জন তখন ছোট্ট একদম কম বয়স। তো একদিন এই বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই ছোট্ট ছেলেটাকে বললেন, রুহুল আমিন বলো তো বেটা, আমি বড় না তোমার বড় ভাইজান বড়? তো এই ছোট্ট বাচ্চা তিনি বললেন যে আব্বাজি আপনি বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনি বড়। বলছেন না বেটা আমি বড় না, তোমার বড় ভাই বড়। কারণ আমি হাফেজে কোরআন না, কোরআনের হাফেজ না, আর তোমার বড় ভাইজান তিনি কোরআনে কারিমের হাফেজ, ত্রিশ পারা কোরআন তার সিনাতে আছে, এজন্য তিনি বড়, আমি বড় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই অনুভূতিটা আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে একদম ব্যাপক, অনেক বেশি। বৃদ্ধ মানুষ 90 বছর বয়স, 70-80-90 বয়স, উচ্চশিক্ষিত লোক, ঢাকা ভার্সিটির প্রফেসর, বুয়েটের প্রফেসর, বড় বড় কলেজ ভার্সিটির সম্মানিত শিক্ষক, প্রবীণ অধ্যাপক, কিন্তু একজন হাফেজ দেখলে তো যে রমজান মাসে তারাবিতে কোরআন শরীফ শোনাচ্ছেন, তো তারাবির নামাজ পড়ার পরে একটু অপেক্ষা করেন যে হাফেজ সাহেব একটু দেখে যাই, একটু মুসাফা করেন, হাফেজ সাহেব দোয়া করি আল্লাহ আপনার খুব বড় করুক, খুশি হলাম আপনার তেলাওয়াত শুনে, এরকম করে না মানুষ। কি এটা আমাদের দেশের পরিবেশ এমনটা, এতটা সুন্দর। قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلم, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা হেদায়েত এবং নূর, এবং সেটা জান্নাতের রাস্তা। তিনি বলেন হে বিশ্বের মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম ওই মানুষরা যারা আল্লাহর কোরআন শিখেন এবং শিক্ষাদান করেন, তারা সবচেয়ে উঁচু। মুসলমান তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজি হুজুরের প্রিয় মুর্শিদ এবং উস্তাদ ছিলেন, সেই বুজুর্গ বলতেন যে মাদ্রাসার কোন তালেবে ইলম যখন আমি দেখি হেফজে পড়ে, কিতাব পড়ে, মক্তবে পড়ে, আলিফ বাতাসা পড়ে, দুরানি কাদা পড়ে, আমপাড়া পড়ে, দেখলে ওর প্রতি অটোমেটিকলি আপনাতেই আমার অন্তর একদম শ্রদ্ধা এতটপদ হয় যে আমি শ্রদ্ধায় ভক্তিতে আপ্লুত হয়ে যাই। ওহো, কি আল্লাহ আমাকে দেখাইলেন! এবং তিনি বলেন যে কারণ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে যখন কোন তালেবে ইলম, আসমানি ইলম অন্বেষণকারী কোন ছাত্রকে যখন ফেরেশতারাও দেখতে পান, তো তারা শ্রদ্ধায় নূরের দানা তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। ওই হাদিস শরীফের তর্জমাটা ওয়াজের মধ্যে হাকিমুল মুত এইভাবেই এক ওয়াজে বলছেন, ওয়াইনাল মালাঈকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম। এই হাদিসের তর্জমা যদিও ভিন্ন রকমও আছে, কিন্তু ওলামায়ে কেরামের কেউ কেউ এই অনুবাদ বা ব্যাখ্যাটাও করছেন এবং এক ওয়াজের মধ্যে হযরত থানবী এই কথাটাই বলছেন যে ফেরেশতারা যে কোরআন সুন্নাহর ইলম, আসমানি ইলম যারা পড়েন তাদেরকে দেখলে যে যাইতেছেন রাস্তা দিয়ে বা কোনো দিকে, তার সঙ্গে সাক্ষাৎ হলে তো কোনো মুরব্বীকে দেখলে মানুষ যেরকম শ্রদ্ধায় রাস্তা ছাড়ে, সম্মান করতে গিয়ে ভক্তি শ্রদ্ধা নত হয়ে যায়, ফেরেশতারা এত নত হন, এত মুগ্ধ হন, এত আপ্লুত হন, নূরের পর বিছায়া দেন এই তালবিলের পায়ে নিচ্ছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নূরের ফেরেশতারা যাদেরকে এমনটা শ্রদ্ধা করে, এতটা যাদেরকে দেখলে আপ্লুত হয়, তা আমি আশরাফ আলী সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার অন্তরে ঈমান আর বিশ্বাস আল্লাহ পাক দান করছেন, তা আমি কেন তাদেরকে দেখলে এইরকম আবেগে আপ্লুত হব না? শুনতেছেন প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধুরা, এজন্য যে যত মুসলমান ভাইরা আছেন অনেকেই মনে করেন যে আমরা তো ওয়াজ মাহফিলে আসছি, আমরা এমনি কৃষি কাজ করি, কেউ হাল চষি, কেউ এমনি ঠেলা গাড়ি চালাই, কেউ রিক্সা চালাই, কেউ এমনি গাড়ির ড্রাইভার, কেউ কোনো কাজ করি, কেউ কারো অফিসে আদালতে চাকরি বাকরি করি, অথবা আমি ফ্যাক্টরির মালিক। তো ভালো কথা এবং ভালো মর্যাদা ভালো মুসলমানের জন্য, হুজুরদের জন্য, আলেম উলামাদের জন্য, আউলিয়া বুজুর্গানের জন্য, হাফিজ হুজুর এবং নিজামুদ্দিন আউলিয়াদের জন্য। আমরা তো ভাই আসছি দুইটা কথা শোনার জন্য, আমরা তো এত বড় মানুষ না। অনেকেই মনের মধ্যে এমন একটা ধারণা, এবং এইরকম ধারণা থাকাটা দোষের না, এটা প্রশংসনীয়। এই যে কোনো মুসলমান নিজেকে ছোট মনে করে, আমি তো আসলে কোনো কাজের না রে ভাই, আমি কিচ্ছু না, এই যে নিজেকে কোনো কাজের না আর কিচ্ছু না মনে করে মুসলমান, এই আমলটা কোটি কোটি নফল আমল, কোটি কোটি এস্তাগফির, কোটি কোটি তাহাজ্জুদের চেয়েও বেশি ভারী আমল। আমার প্রিয় বন্ধুরা, আমার কথাগুলোকে আপনারা বুঝতে পারতেছেন? এবং এইসব কথা আমি এরকম না যে এমনি বলে চলে গেলাম একটা মুখরোচক মজার কথা, এটা না, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন হাদিসে এইসব কথার দলিল আছে। যেমন যে এই যে বললাম যে নিজেকে একজন মুসলমান মনে করে, আমি ঠেলা গাড়ি চালাই, আমি আলেম না, গাউস না, আফজাল না, উলি আল্লাহ না, কিচ্ছু না, আমি একদমই তুচ্ছ একটা মানুষ, এই যে তার মনের ভিতরে এমন ভাবাটা, এই চিন্তাটা, এই অন্তরের ফিকিরটা, এই ভাবটা, এটা কত ভারী আমল। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাব্বারা মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, এই কারণে কেউ যদি নিজেকে মনে করে আমি ছোট্ট, আমি তুচ্ছ, আমি নিচু, আমি কিচ্ছু না, এইরকম ভাবাটা এমন একটা মুবারক আমল আল্লাহ পাকের নজরে, আল্লাহ পাক এইটুকু আমল তার অন্তরের মধ্যে হচ্ছে দেখতে পাইলে আল্লাহ পাক এই বন্দার মর্যাদা অনেক ঊর্ধ্বে উঠান। আর এর বিপরীতে অমান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ, আর যে বন্দা মনে করে আমি কিচ্ছু, আমি হাদিসা, আমি দানবী, এত মসজিদ করলাম, এত মাদ্রাসা করলাম, আমার এত নামাজ, এত দিনের কাজ, এত দিনের খেদমত এবং মেহনত, মানে নিজের কোনো আমল আমলের কারণে নিজেকে যে কিছু ভাবে অহমিকায় আক্রান্ত হয় অথবা নিজেকে বড় মনে করে, তো আল্লাহ পাক এত অসন্তুষ্ট হন যে আল্লাহ পাক তাকে নিচে নামায় দেন। এমনকি সে মানুষের অন্তরে তার প্রতি এমন ঘৃণা ভাব পয়দা হয়ে যায়, আল্লাহ পাকের অসন্তুষ্টির প্রতিক্রিয়া, যে শেষ পর্যন্ত মানুষ ওই লোকটাকে দেখলে যে শুয়োর থেকেও তাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে। একটা শুয়োর দেখতেও রাজি, এই লোকটাকে দেখতে রাজি না, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। একটা কুকুর দেখতে খারাপ লাগে না, যে কুকুরটাও তো সুন্দর লাগে। কুত্তার বাচ্চা যখন পাঁচ সাতটা জন্ম হয়, কয়টা হয় এক লোকে আমি জানি না। এক দোস্তরে জিজ্ঞেস করছিলাম, বলল যে ছয় সাতটা নাকি, যে কতগুলি একসঙ্গে, আর চোখে দেখে না প্রথম কয়েকদিন, কিন্তু আন্দাজই দুধ খেতে থাকে। আশ্চর্য আল্লাহ তাআলার কুদরত, যে চোখে কিছুই দেখে না প্রথম কয়েকদিন কুত্তার বাচ্চারা, কিন্তু ওই ঠিক মতোই কেমন জানি দুধ খায়, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে। সেই কুকুরের বাচ্চাদেরকে মানুষ এত মহব্বত করে, বিশেষ করে ছোট বাচ্চারা কাড়াকাড়ি করে, ও একটা কোলে নেয়, ও আরেকটা কোলে নেয়, কোলে নেয় একদম গলার সঙ্গে লাগায়, আজব মহামলা। তো কুকুর দেখলেও সুন্দর লাগে, ভালো লাগে, এর মধ্যে শোভা মনে হয়, আকর্ষণ মনে হয়, কিন্তু আল্লাহকে যে অসন্তুষ্ট করে, নারাজ করে, নিজেকে যে কিছু ভাবে, সে এত নিচে নামে যে মানুষ কুকুর দেখতে হয়তো রাজি হয় কিন্তু ওরে দেখতে রাজি হয় না। এই নমরুদটাকে আমি দেখতে চাই না, এই ফেরাউনটাকে দেখতে চাই না। তাকে হয়তো নমরুদ ভাবা ঠিক না, ফেরাউন ভাবা ঠিক না, কিন্তু মন তার প্রতি আকৃষ্ট হয় না। কারোর প্রতি কুধারণা হারাম, কাউকে খারাপ জানা হারাম, তো কারোর প্রতি কুধারণা তো করা যাবে না, কিন্তু আপনাকেই যদি মন সেদিকে না চলে, কিছু করার থাকে না, এবং সেটা মন না চললে সেদিকে না যাওয়া, তার কাছে না যাওয়া, এটা কোনো দোষের বিষয়ও না। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই যে হাদিস শরীফটা বললাম, যেই বান্দা নিজেকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে, তো সেই তার এই আমলটা এত পছন্দনীয় যে আল্লাহ পাক তাকে অনেক উঁচু মর্তবা এই আমলের কারণেই দিয়ে দেন। এটা কি মামুলি আমল হল? এত বড় মর্তবা এটা হাজার লাখ কোটি কোটি নফল আমলের দ্বারা হবে না। এমনকি আপনাদেরকে আমি আরো বলি, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি সাহসের সাথে বলবো, এবং এমন সাহস যেটা আলহামদুলিল্লাহ সুন্নত মোতাবেক সাহস এবং গ্যারান্টি বলা সাহস, সেটা হলো এই লোক যদি কয়েক হাজার বার মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে উমরা করে, কয়েক হাজার কোটি নফল তওয়াফ করে, কয়েক হাজার কোটি সাফা মারওয়ায় সাই করে, তার চেয়েও ভারী তার এই আমলটা যে নিজেকে সে তুচ্ছ মনে করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কেন? কারণ হচ্ছে যতগুলো আমলের কথা শুনেলাম এগুলো সব তার নফল আমল, সেগুলো হচ্ছে নফল আমল, নফল হজ, নফল উমরা, নফল তওয়াফ। হ্যাঁ, আর এই বান্দা যদি অহংকার অন্তরে পোষণ করে, মনে করে ওনার চেয়ে আমি উত্তম, আমি ভালো, ওনার চেয়ে আমি বড় বা আমি কিছু, এইটা এত মারাত্মক যে এটা হারাম, লানতের কাজ, এত জঘন্য গুনাহের কাজ, যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজি হুজুরদের মতো এরকম হাজার হাজার বিশ্ববিখ্যাত আউলিয়া, ওলামা, মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন, মুফতিয়ানে কেরামের মুর্শিদ ছিলেন এবং উস্তাদ ছিলেন, গুরু ছিলেন, সে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, ভাই মুসলমান, খেয়াল করা উচিত, সতর্ক থাকা উচিত, যে ইবলিস, সে ইবলিস আলেম থা, আবেদ থা, আরিফ থা, ইবলিস সে কিন্তু বিরাট বড় আল্লামা ছিল, বড় আলেম, অনেকে নিজের নামে আল্লামা লিখতে পারলে, ইসলামী চিন্তাবিদ লিখতে বা শুনতে পারলে অনেকে পুলক বোধ করে, যে আমি এখন তো চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ, আমি এখন হজরতে আল্লামা, আমি এখন সাইকোল হাদিস বা মুফতি সাহেব বা পিসাব কেবলা, কেয়ামতের ময়দানে না সাইকোল হাদিস কাজে লাগবে, না পিসাব কেবলা, না আল্লামা, না ইসলামী চিন্তাবিদ, ওখানে কাজে লাগবে যে একজন সাচ্চা মুসলমান যার অন্তরটা কালো দাগ থেকে মুক্ত, আল্লাহর তাওহীদ ও ঈমানের নূরে আলোকিত, বাস এমন বান্দা যদি হয় আল্লাহ পাক বলুন সোজা জান্নাতে পৌঁছবে, জান্নাতুল ফেরদাউস তোমার, বাস চলো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহা বিকালবিন সালিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি এই আয়াতের তরজমা ব্যাখ্যার দিকে না গিয়া ওই আগের কথাটাকে পরিষ্কার করতে চাই। হ্যাঁ না, যার কারণ হলো আমাদের, আমরা এমন এক সময়ের মানুষ, শেষ জমানার লোক, আমাদের ব্যস্ততা, ঝামেলা, রুচি বুঝ এমন যে আমরা সাহাবায়ে কেরামের মতো এই যে রাতভর জায়গায় জায়গায় একবারে তাহাজ্জুদে থাকবো, ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ প্রতিদিনই তাহাজ্জুদে নামাজ লম্বা পড়তেন, হ্যাঁ না, এবং ইমাম শামসুদ্দিন জাহাবি রহমুল্লাহর মতো এত বড় মানুষ সিয়ারুল আলামিন নুবালা কিতাবে লিখছেন এবং ইমাম আব্দুল রব সারানি রহমতুল্লাহ লিখছেন যে হযরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি ভোর রাতে দুই রাকাত তাহাজ্জুদ অবশ্যই এরকম করতেন, দুই রাকাতে পূর্ণ 30 বার কোরআনে পাক তিনি তেলাওয়াত করতেন। তা আমরা এই জমানাতে এত লম্বা আমল কি করতে পারি? হ্যাঁ, শাফিকি বলজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন এবং উমর সানি হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এরকম যে কি ওনার নাম ইয়ামান দেশের যে ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহি, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম কয়েকজন বুজুর্গ ছিলেন তার যারা সারা রাত একটু না ঘুমায় সারা রাতে ইবাদত করতেন। তা আমরা কি এটা পারবো? আমাদের কি এইরকমটা সাহস হয় যে আমরাও তাহলে আরম্ভ করি? হযরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনে এত লম্বা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত তখন হন নাই, পড়তেন কিন্তু এত লম্বা না যে এসার পরে শুরু করলেন ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত চলতে থাকলো, এতটা ছিল না। একদিন তিনি রাস্তা দিয়ে যেতেছিলেন বন্ধু বান্ধব সহ, মানে আলেম ওলামা মুহাদ্দিসিন ফোকাহারা তারা বেষ্টিত অবস্থায়, দেখ কিছু রাস্তার মধ্যে মুসলমান ভাইরা দাঁড়ানো, তারা ইশারা দিয়ে বললেন তাদের মধ্যে কেউ, এই যে দেখেন এই যে পরম শ্রদ্ধেয় ইনি সকলের বড় হযরত ইমাম আবু হানিফা, ইনি কিন্তু এমন এক আশ্চর্য লোক, আলেন তো বিরাট বড় যে পিছন থেকে যে যাই বলে ওনার সামনে আসলে আর ওনার সামনে কেউ টিকতে পারে না, উনি সবার উর্ধে সবাই মানতেই হয় এমনটা উনি মানুষ। কিন্তু তার সঙ্গে আরেক বিষয় হলো এত বড় এবাদত গুজার যে এসার পর উনি এবাদত আরম্ভ করেন সারা রাত আল্লাহর বন্ধু এক বিন্দু ঘুমান না। তখনও হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিছু কিছু রাত্রিবেলা আরাম করতেন ঘুমাইতেন, কিন্তু তিনি ওখান থেকে চলে যাওয়ার পরে নিজের সঙ্গী সাথে আলেমদেরকে বললেন আহা মুসলমান ভাইরা আমাকে এমন নজরে দেখে, তারা এটা আমার প্রতি সুধারণা রাখে যে আমি আইমানের বান্দা সারা রাত আল্লাহকে ডাকি আমি ঘুমাই না। তাহলে ওদের এই ধারণার বরকতে আজকের থেকে সিদ্ধান্ত নিলাম আমি ইনশাল্লাহ বাকি জীবনের রাতে ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজকে আমাদের ইমাম এই মহান পুরুষ শ্রী বুজুর্গার দিনকে অনেকে বুঝতে পারে না, চিনতে পারে না এবং তাদের ব্যাপারে ব্যতিক্রমী কথাবার্তা বলে যেটার দ্বারা মানুষ ভুল বুঝতে থাকে। এই পৃথিবীর বিখ্যাত একজন সর্বশ্রেষ্ঠ স্তরের সবচেয়ে উচ্চ স্তরের আলেমদের একজন ছিলেন হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরব দুনিয়াতে তার অনুসারীর সংখ্যা ব্যাপক, লক্ষ লক্ষ কোটি কোটি। মিশরের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারীদের সংখ্যাই আমাদের জানা মতে বেশি। যাই হোক, সৌদি আরবে ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতের অনুসারীদের সংখ্যা আমাদের জানা মতে বেশি। সাউথ আফ্রিকার ওইদিকে হযরত ইমাম মালিক রহমতের অনুসারীদের সংখ্যা শুনছি এবং যতটা শুনছি বারবার যে হযরত ইমাম মালিক রহমতের অনুসারীদের সংখ্যা বেশি, এক এক বড় ইমামের অনুসারী এক এক দিকে বেশি। এবং এই ভারত উপমহাদেশে এবং এক সময়ের ইরাকে এবং সে সিরিয়াতে এ সকল অঞ্চলে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যার অনুসারী বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? প্রসঙ্গক্রমে কথা আছে একটু একটু টাচ দিই, আমাদেরই সম্পদ, এগুলো আলোচনায় আসলে আমাদের কল্যাণ, আমাদের ফায়দা, আমাদের আমাদের নিজেদের বাপদাদার সম্পদ সম্পত্তি এর দাগ নম্বর এবং খতিয়ান এবং দলিলপত্র বুঝে নেওয়া আমাদের কর্তব্য না? হ্যাঁ, তাহলে আমরা এগুলো ভোগ দখলে রাখবো কিভাবে? আমাদের নিজস্ব জায়গা জমির সম্পত্তির চেয়ে আমাদের দিনই মহাসম্পদ, এটা লাখো কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। আমি কোরআন শরীফের আয়াত পড়ছিলাম, একটু হাদিস শরীফ দুইটা পড়ছিলাম, সেটার তর্জমাও করা লাগবে ইনশাআল্লাহ আশা করতেছি। আমার তো লম্বা বলার খেয়ালই ছিল না, কিন্তু আপনাদের চোখগুলো এমন নূরওয়ালা, আল্লাহর আল্লাহর মহব্বতের তাজাল্লিওয়ালা। আমি এখানে আমি কিন্তু ওই এই এলাকায় একদমই প্রথম আসছি, তো মাওলানা মুবারক করিম যে এ আমাকে দাওয়াত দিয়ে কেমনে কেমনে বুঝে ওর ওর এক দুস্তকে সহ, এই যে এই দুস্ত এই হুজুর এরা কায়দা কৌশল করে আমাকে নিয়ে আসছে। তা আমি খোঁজ নিলাম যে এখানে যে লোকজন মাঠের মধ্যে বসা তারা শিক্ষিত নাকি কম শিক্ষিত বা লেখাপড়া করেন না এরকম মুসলমান ভাইয়েরা, মানে কথা বলবো আমি কি ধাঁচে কি ভাবে তা তো দিশা করতে হবে কিছু। কিন্তু আমি এখানে উপস্থিত হওয়ার পরে আপনাদের চেহারা, নূরওয়ালা চেহারা, চোখের চাহনি, আপনাদের জ্ঞান এবং বুদ্ধির বাতি যেভাবে জ্বলে উঠতেছে আপনাদের চেহারা এবং কপালে, এতে আমি নিজেই আপনাদের দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত। যেরকম ঝড় এবং তুফান আসলে যখন বলা হয় 3 নম্বর সিগনাল, তখনও মানুষ টেনশন করে না, যখন বলে 7 নম্বর সিগনাল বলে যে এই জানলা কপাট বন্ধ কর কিন্তু, আর যদি বলে 8 এবং 9 নম্বর বা 10 নম্বর তো বলে যে শক্তভাবে দরজা কপাট বন্ধ রাখ আর খুলবি না কিন্তু, কারণ খুললে কিন্তু পরে আর কিন্তু দরজা আর লাগাইতে পারবি না। 10 নম্বর সিগনালে যে অবস্থা দাঁড়ায় ঝড়ের গতি যে পর্যন্ত দাঁড়ায় দরজা খুললে আর কেউ আটকাইতে পারে না, বন্ধ বীজনও আর আটকান যায় না, এত সিরিয়াস অবস্থা হয়। তা আপনাদের চোখ চেহারা এবং কপালের নূর ও তাজাল্লির প্রচণ্ড ঝড়ে এবং তুফানে আমি এত প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছি যে আমি আমার স্বাভাবিক অবস্থার বাইরে এখন আপনাদের সঙ্গে আছি। কোন দিকে ছুটছিলাম তো আল্লাহ পাক জানে। হ্যাঁ, হযরত ইমাম শাফির আমলের কথা বলছিলাম না? হ্যাঁ, ইমাম আফগানি রহমুল্লার চাপ্তারি, কিন্তু ইমাম শাফির রেফারেন্সে আরেকটা শুনে, সেটা হলো যে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ মতো মানুষ যিনি সাফি মজহাবিরই অনুসারী, তিনি লিখছেন সিয়ারু আলামিন নুবালা কিতাবে, এবং এই ঘটনা আরো বহু কিতাবে আছে, কিন্তু এই কিতাবটা যে উদ্ধৃতি দিলাম রেফারেন্স, এটা এমন ভারী কিতাব যে কোনো আলেম মানুষ যারা এই বুজুর্গানকে খুব একটা আন্তরিকভাবে মানতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তো তারাও কিন্তু এই কিতাবটার সম্পর্কে জানলে তো মাথা নত হইতে বাধ্য যে এমন রেফারেন্স দিছে, এই ক্ষেত্রে আমি কি বলি, কি কথা বুঝেন না? হ্যাঁ, তো লিখছেন যে হযরত ইমাম আজম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যখনই আমার এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা যেটা দোয়া করব কবুল হওয়ার দরকার একদম, তা আমি তখন আমি 2 রাকাত উযু করে 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরের কাছে যাই, সেখানে গিয়ে আল্লাহ পাকের কাছে হাত পাতি এবং বলি হে আল্লাহ আমার এই আরজুটা এই উদ্দেশ্যটা পুরা করে দেন, এই বিপদ থেকে আমাকে নাজাত দেন। হ্যাঁ, কথা বুঝেন নাই? হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মহান ব্যক্তি তিনি বলতেন আমার জীবনে একবারের জন্য এমনটা হয়নি যে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কবরের পাশে গিয়ে আমি দোয়া করছি আর সেটা কবুল হয়নি। আমার প্রিয় বন্ধুরা শুনতেছেন আপনারা, যাই হোক কোন দিক থেকে এত দূর চলে যাওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা ঈমানের জিন্দেগি দেন, কোরআনকে ভালোবাসার তৌফিক দেন, আলেমদেরকে হাফেজদেরকে ভালোবাসার তৌফিক দেন। আমি ওই চ্যাপ্টারটা ফিরে আসি, আমি আমি এটা মনে মনে ভাবি যে আমারও তো এরকম কোন আমল বলতে ইবাদত বলতে তেমন কিছুই নেই, কি কথা বলছেন নাই? তা আমি ভাবি যে সহজ সহজ যেগুলি আছে এইগুলি নিয়ে একটু চলতে পারলে সহজেই যেন আল্লাহ রাজি হয়ে যান, সহজেই যেন আমলের পরিমাণ আখেরাতে সম্বলের পরিমাণ বাড়ে, এগুলো কি কি এগুলো খুঁজতেও থাকি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যেমন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ফজরের নামাজের পর, না বলছেন যে সকালবেলা ফজরের নামাজের পর চরের এটা না, এই হাদিসের বর্ণনায় যে সকালবেলা 10 বার এবং বিকালবেলা 10 বার, মানে সকাল সন্ধ্যায় 10 বার 10 বার, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে কেয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের কথার উপরে আমাদের ঈমান আনা কি ফরজ না? ওটাকে আমাদের বিশ্বাস করতে হবে না? নাকি এই ব্যাপারে আমাদের গবেষণা চালায় যে এটা গ্রহণযোগ্য কি না এমন কিছু ভাববার কি কোনো সুযোগ আছে প্রিয় বন্ধুরা? এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের জমানায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম যা যা বলতেন সবটা তিনি লিখতেন, নোট করতেন। তো পরবর্তীতে সমাজের কোন এক মুসলমান তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্বাভাবিক অবস্থায় বলেন, কখনো রাগে গুসায় তার প্রতি কিছু বলতে থাকেন। তোমার দেখলাম কি তুমি সবটাই নোট করো, সবটাই লেখো, এটা যদি হেফাজতে থাকে, সংরক্ষিত থাকে, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং শিক্ষারূপে দুনিয়ার মানুষের কাছে এটা যখন পৌঁছবে, তো যেটা স্বাভাবিক বলছিলেন সেটাও হেদায়েতের বাণী গণ্য হবে, আর যেটা রাগে গুসায় বলছিলেন লোকেরা সেটাকেও স্বাভাবিকভাবে হেদায়েতের কথা মনে করবে। অথচ মানুষ যখন স্বাভাবিক বলে তো মূল কথাটা যেটা দরকার এবং যেটা উদ্দেশ্য যেটা সে চায় সেটা বলে, আর গুসার সময় এরকম কথাও বলে যেটা আসলে সে অন্তর থেকে চায় না, খালি গুসা প্রকাশের কারণেই সেটা বলে। মর তুই মর, সন্ধ্যাবেলা অনেক গ্রাম দেশের মেয়ে লোকেরা ছোটবেলা দেখছিলাম যে সন্ধ্যাবেলা রাগ হইয়া নিজের ছোট বাচ্চারে মারবার জন্য দৌড়েছিল উঠানের মাঝখানে, ধরতে পারে নাই, পর ও দিছে পশ্চিম দিকে দৌড়, ওই ছোট বাচ্চা অন্ধকারে হাত উঠায় মহিলা বলতে থাকে আল্লাহ ওই জন্য আর পশ্চিম থেকে পূর্ব দিকে না ফিরে আসে, আল্লাহ ওর চেহার মুখ আর আমার দেখায় না। এই যে মহিলা বলে এখন রাত্র বাজে দশটা আর তো আসে না, গাঁও গ্রামে মানুষ কিন্তু সন্ধ্যাবেলায় জলদি জলদি খায়া পরে এসারাতন আরম্ভ হইলে নামাজটা হয়তো পড়ে তারপরে বাতি নিবে ঘুমিয়ে যায়, আর না হলে কেরোসিন জ্বলে পয়সা খরচ হয় অনেকে এরকম, অথবা অভ্যাসের ব্যাপার। কিন্তু ও তো রাত দশটা বাজে এখনো ফিরে না, এখন মা কান্দে আল্লাহ না জানি আমার কোনো বদ্দোয়া কবুল হইল কিনা, কি কথা বুঝেন নাই, এরকম ঝামেলা করে না মহিলারা এরকম বদ্দোয়া করে তো অনেকে, কিন্তু এরকম বদ্দোয়া করা গুনাহ, এরকম বদ্দোয়া করতে নাই। আপনারই সন্তান, আপনারই প্রিয়জন, আপনারই আপনজন, এই ভাষায় বলবেন কেন? রাগ করার ভাষা যে ধৈর্যের সাথে হওয়া চাই, সহ্যের সাথে হওয়া চাই, এবং আল্লাহ রসুল নারাজ না হন এমন ভাবে হওয়া চাই। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট এক সাহাবি গিয়া বললেন যে রসুল্লাহ অনেকে আপনার নিকট উপদেশ শোনার জন্য আসে, আমার একটু উপদেশ দেন। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন না তাকজব, তুমি গুসা করবা না। সাহাবিরা যাইতেন যে তারা তো আখেরাত কামানোর জন্য, জীবনটাকে সুন্দর করার আলো নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট যাইতেন। ওই সাহাবি তখন ভাবলেন যে একটা তো পাইলামই, আরো জিজ্ঞেস করি, বললেন যে আরো কোন নসিহত করেন, বললেন যে লা তাগজাব, বস নসিহত এটাই তোমার প্রতি, তুমি রাগ করো না, গুসা করো না। ওই সাহাবি থামলেন একটু পরে বললেন ইয়া রাসূলুল্লাহ তুমি আরো উপদেশ দেন, বললেন যে লা তাগজাব, তুমি গুসা করো না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেকে গুসার চোটে হাড়ি ভাঙে, পাতিল ভাঙে, এবং অনেক মানুষ এমন পাগলামি করে, কোন স্বামী এরকম করে, কোন বউ এরকম করে, আজকে তোর ঘরে আগুন লাগাইছি লাগাইছি, পরে চুলার আগুন নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটা, বাচ্চারা ঘরের মধ্যে কান্না কাটি চিৎকার, ওদিকে পুরা বাড়ির মানুষ আশপাশের মানুষ এসে থামবে থাম তোরা কিছুটি করছিস, এই ঘরের চালে আগুন লাগা, আরে চালে আগুন লাগাবে তুমিও মরবে গুসি সুদ্ধা সব মরবে, এটা কোন ধরনের কথা? আগুন লাগানোর দরকার নেই, রাগ উঠছে গুসা উঠছে থামো, পুজো করো, পানি খাও, এই যে কয়জনের সঙ্গে ঝগড়া এবং গুসা আরম্ভ হয়ে গেছে একজন আরেকজন থেকে দূরে সরো। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন যখন গুসা উঠে তখন আউজবিল্লাহ মিনাস শাইতানির রাজিম বেশি বেশি পড়বা, আউজবিল্লাহ মানে আল্লাহর নিকট পানা চাই শয়তান থেকে। কেন? রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেন যখন গুসা উঠে আসলে শয়তান তার উপরে সওয়ার হয়, মানে রসুল সাল্লাহ ইসলামের ভাষার অর্থ হল যে শয়তান তখন শয়তানের দ্বারা সে প্রভাবিত হয়। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম বলেন যে দেখো না তোমরা লক্ষ্য করো নাই, যখন গুসা উঠে তো গর্দানের রক্তটা ফুলে যায় এবং একদম গরম হয়ে যায়, লাল হয়ে যায়। কেন? ওই যে শয়তান আগুনের জিনিস সেইটা প্রভাব বিস্তার করার কারণে সে আগুনের দৃশ্য তার মধ্যে ফুটে উঠতে থাকে, আগুনের চরিত্র তার মধ্যে ফুটে উঠতে থাকে। কি কথা বুঝেন না ভাই? এবং প্রিয় বন্ধুরা, এই গুসা কত মানুষের ঘর সংসার ধ্বংস করে দিল, স্বামীকে স্ত্রী থেকে, স্ত্রীকে স্বামী থেকে, সন্তানকে পিতা মাতা থেকে, এবং রাষ্ট্রের যারা শাসক পরিচালক তাদের থেকে, সাধারণ মানুষদেরকে, মানুষদেরকে রাষ্ট্রের শাসকদের থেকে, মানে আপনকে আপন জন থেকে, হ্যাঁ না, শাশুড়ি থেকে জামাই মিয়াকে, এইরকম কত উত্তর যে অঘটন এই সমাজে পৃথিবীতে ঘটে গোসার কারণে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাফা গাযাবাহু কাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নিজের গোসা সংবরণ করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আযাবকে সংবরণ করবেন কিয়ামতের দিন। যে তুমি তোমার গোসা অন্যায়ভাবে আমার বান্দার উপরে এটা প্রয়োগ করো নাই, আজকে আমার গোসা আমি সংবরণ করলাম, তোমাকে আযাব দেব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির গোসা ভিতরে কারোর প্রতি পয়দা হল এবং সে আল্লাহর সন্তুষ্টি নিয়তে এই গোসাটা হজম করে নিল, বালা আল্লাহ কালবাহু আমনান ওয়া ঈমানান, তাহলে আল্লাহ পাক তার অন্তরের ঈমান আরো বাড়াইয়া দিবেন, অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কিয়ামতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু কে হাশরের ময়দানে বলবে, যাই কারো কোনো আমার উপর হক থাকলে দাঁড়াও। কি কথা বুঝলে, কি আল্লাহর উপর কার কি হক আছে মিয়া? ঠিক যেখানে কিয়ামতের দিন লোকেরা যাবে যে হিসাবটা শুরুত হয়ে যাক, আর পারি না এই হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা সহ্য করতে, এ আজম আপনি তো সমগ্র মানব জাতির পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আল্লাহ পাক বলবে, হযরত আদম বলবেন যে আমি পারবো না ভাই, আমি নিজে আমার নিজের জন্য আজকে আছি। কি কথা বুঝেন নাই? লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, আপনি দ্বিতীয় আবুল বাশার, মানব জাতির দ্বিতীয় পিতা, তা আপনি একটু আরে বাপরে নাফসি নাফসি, আমার নিয়ে আমার জান শেষ, আমার কি হবে, আমি সেই পেরেছে নিতে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তা আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, তা আপনি বলেন আরে কি বলো, কোন নবী হিম্মত করবেন না, ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ কারো সাহস হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই ময়দানে কিয়ামতের সেই দিনে সেই হাসরের ময়দানে কে বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আমার পাওনা আছে, বুঝাইয়া দেন কার হিম্মত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সকল বান্দারা কোন বান্দার উপরে গুসা এবং ক্রোধ পয়দা হওয়ার পরে তাকে ক্ষমা করে দিয়েছিল তারা দাঁড়ায় যাবে, বলবে যে আল্লাহ আমার পাওনা আছে আপনার কাছে, আল্লাহ পাক তাদের হক বুঝাইয়া দিবেন, অনেক বড় পুরস্কার তাদেরকে দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তা আমরা আমাদের গোসা হজমের চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে সন্তানকে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে মারতে থাকে, এটা কি কোনো ইসলামী তরিকা না কোনো মানুষের তরিকা? কি এটা, সন্তানকে যা খুশি গালি দেওয়া, যেভাবে খুশি মারতে থাকা, রক্তাক্ত করে ফেলা, হ্যাঁ না, তামাম শরীর দাগ দাগ করে ফেলা, এবং স্ত্রীকে এইভাবে মারধর করা, কোনো কোনো মেয়ে মানুষরাও এরকম সীমা অতিক্রম করতে থাকেন, এগুলো কি এটা? আমরা কি মানুষ না? হযরত হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আগর যে ইনসান ইনসান বন যায় তো এই সব কিছু হয়, এই মানুষ যদি সত্যিকার মানুষ হয়, মানুষ সবচেয়ে উঁচু মর্যাদাওয়ালা, আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর মানুষের মানুষ হওয়ার তরিকা হলো, রাস্তা হলো এই যে মানুষ যেন সর্ব অবস্থাতে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক রাখে, নিবিড় সম্পর্ক গড়ে তোলে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম তৌফিক আর বুঝ দান করেন, সেরকম জীবন দান করেন। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন ভাইয়েরা? আমি চাই যে আপনাদের এলাকার ভাষা তো হয়তো আমি জানি না, কিন্তু আমার ভাষায় এমনটা হোক যাতে মানে আপনারা বুঝতে পারেন আমাকে, আমিও আপনাদেরকে বুঝতে পারি। আমি গত সপ্তাহে কিন্তু এই শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লক্ষ্মীপুর এলাকায় সফর করে গেছি, এত সুন্দর থাকি এই অঞ্চলের ভাষা, তা আমি মনে মনে আশা করি যে বোধ হয় কিছু আমার মুখস্থ হয়েছে, পরে যাইতে যাইতে আর দেখি যে এখন মনে আসে না। সিলেটের কিছু কিছু ভাষা ওইদিকেও যাই তো, সব জায়গায় যাওয়া হয় কম বেশ, তো ওখান থেকে অল্প অল্প কিছু কিছু মুখস্থ হয়েছে। চাটগাঁয়া ভাষা আমি মুখস্থ করতে একদমই পারি না, নোয়াখালীর ভাষা আমার কিছু মুখস্থ হয়েছে, কারো যদি আমার সঙ্গে পাল্লা দিতে ইচ্ছা করে কামরায় আসে তো দেখি কি হয়, আপনি ফার্স্ট হন না আমি ফার্স্ট হয়ে দেখব, কিছুক্ষণ তো চালাবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আর মনে হয় ফেল করতেও পারি, কিন্তু এটাও সম্ভাবনা যে আমি ফার্স্ট হব। প্রতিটি ভাষা যে এলাকারই হোক, এটা কোন অন্যায় না, খারাপ জিনিস না, এটা আল্লাহ পাকের এই পৃথিবীর আল্লাহ তাআলার এক একটা কুদরতের সৌন্দর্য, সেটা আশ্চর্য। এক দেশ এক এলাকা, কিন্তু ভাষা কত রকমের, আজও বরিশালে একরকম ভাষা, ভোলাতে আরেক রকম ভাষা, হ্যাঁ রাজশাহীতে আরেক রকম, সিলেটে আরেক রকম, নোয়াখালীতে আরেক রকম, হ্যাঁ না, কি ব্যাপার স্যাপার কি জানে। আমাদের ভোলা যদি কাউকে জিজ্ঞেস করেন যে কিরে বাবা নাস্তা করছো, নাস্তা করছো, করছি যে, আরেকজনের তুমি জেলা যে, মানে ও খাই নেই, মানে এ আগেও যে পরেও যে এই এরকম। আবার বরিশালের লোকেরা কি যে বলে এমন সুন্দর সুন্দর কথা যে ও মনু হর কি আজি এইরকম, তো আমরা বলতেও জানি না আর আমাদেরটা অত সুন্দর হয় না। তাদের অরিজিনাল যদি কারণ হয় তাদেরটা যেরকম, সেদিন লক্ষ্মীপুরে দেখছিলাম যে এক শিক্ষিত লোক বলতেছে এগুলোর কিলা কি কিলা ঠিক করে এগুলোর, ও দুষামি করতেছিল মানব পোলাপান এগুলোর কিলা ঠিক করে। এক এক এলাকার ভাষা, সিলেটের লোকেরা যে স্টেজে ঘোষণা করে যে সাপ এখন মাতিবা, সাপ মানে কোন বড় হুজুর এবং আলেম উনি এখন বয়ান করবে, তো কাজে সাপ এখন মাতিবা, কেসা সুন্দর লাগে না জি। আর চিটাগাঙ্গে পারি, চিটাগাঙ্গে শিখবার জন্য খুব চেষ্টা করছি, অনেকে পারে এবং খুব যারা চিটাগাঙ্গের ভাষা জানে, দেখলাম যে বড় ধাপড়ের সাথে মনে হয় যে সেনাবাহিনীর প্রধান কমান্ড করতেছে এরকম ভাবে বলে, কিন্তু আমি তাকায় থাকি যে কি কি বললো, আমি একটু ইয়াত মুখস্থ করি, পরে ফেল পারি না কিছু ভাই। এটা গরম তো বলো খোলো ভাই, হ্যাঁ এটা এক আদিম মেধা, বাংলাদেশের মানুষের এক মেধা হল, যোগ্যতা হল, যে এরা পৃথিবীর যে দেশে যায় কেমনে জানি ওই দেশের ভাষা ঠিকঠাক করে ফেলে, রপ্ত করে ফেলে। এই যে নানান লোকেরা বিশ্বের বিভিন্ন দেশে মালয়েশিয়া যায়, কোথায় যায় চাকরি বাকরির জন্য, পরে আমরা ওদিক গেলে কোনো সময় যেমন সৌদি আরব গেলে দেখা যায় যে এখানে রিক্সা চালাইত বেচারা, বা ক্ষেত খামারে কাজ করতো, রাস্তায় কাজ করতো, তারা এমন আরবি বলে আমরা শুনি যে ভাই কি ব্যাপার, কোথেকে শিখে ফেলছে। তা আমরা যখন ওই মদিনা শরীফ মক্কা শরীফের মার্কেটে যাই, ওখানে আঞ্চলিক ভাষায় কি বলতে হয় ওগুলো তো আমরা পারি না, তো ওইখানের যে আমাদের দেশি সাথীরা থাকে ওদেরকে নিয়ে যায়, ওরা দেখি ওদের সঙ্গে দামাদামি করে, এটা কি এটা কি, তা আমরা শুনি। তা আমার আমার এক সাথী, আমার ছাত্র, তো সে আমার সঙ্গে গেছে মদিনা শরীফের মার্কেটে, পরে সে ওই দোকানওয়ালার সে জিজ্ঞেস করছে দোকান ইনি কে, বলছে আমার উস্তাদ, আর কি কি সব অনেক উঁচু উঁচু পরিচয় দিছে। পরে সে আমাকে খুব গভীরভাবে দেখে আমার সঙ্গে আরবিতে কথা বলতে চায়, তা আমি আরবিতে বললাম, পরে ওই লোক খুব খুশি হয়েছে। তা আমি বললাম যে ভাই আমি তো পারি না আরবি, যে আমার এই দোস্ত মানুষ সে পারে তার সঙ্গে জিজ্ঞেস করেন। তা আমার ছাত্র বেচারা হাসতে হাসতে এদিক এদিক বাঁকা হয়ে পড়ে, কারণ ও ওই এলাকার আঞ্চলিক ভাষা এমন সুন্দর বলতে পারে, তো সে মানে খুব পারঙ্গম, আমি খালি শুনি। আর আমি বলি যে বলো এই লোক এই কথা কইছে উত্তর দাও, এইটা ভালো কথা বলছেন আপনি, যে আমাদের দেশের লোকের মেধা এরকম বাস্তবিকই। এজন্য আমার প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম যে অনেক ভাইরা এরকম মনে করেন যে কি জানি হয় কবরে, কি যে শেষা খায় আল্লাহ জানে, এইরকম ভয় পাওয়া ঠিক আছে, কিন্তু নিরাশ হওয়ার কোন কারণ নাই। কারণ আপনার সন্তান আপনার সন্তান, ল্যাংড়া হলেও আপনার, লুলা হলেও আপনার, আন্দা হলেও আপনার, ঠিক কিনা? আল্লাহর কসম ইমানওয়ালারা, ইসলামওয়ালারা যত ভুল ত্রুটি ওলা হোক আল্লাহর কসম সব জান্নাতওয়ালা ইনশাআল্লাহ। ইমানওয়ালারা জান্নাতওয়ালা, কাফেরেরও আল্লাহ জান্নাত দিবেন না, নমরুদকে জান্নাত দিবেন না, যতই ভালো মানুষ হোক না কেন, বাহ্যিকভাবে দুনিয়ার লাইনে যত ভালো হোক। বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ইব্রাহিম খলিলুল্লাহর সামনে তার বাবা আজরকে যখন জাহান্নামে নিক্ষেপ নির্দেশ দিবেন আল্লাহ তাআলা, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে যে হে আল্লাহ, যে আপনি বলছেন যে নবী রাসূলদেরকে কিয়ামতের দিন আমি অপমান করব না, অসম্মান হইতে দেব না, তো আমার বাবা আমার সামনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এর চেয়ে আমার বড় অপমান কি হইতে পারে, তা আল্লাহ এটা আপনি মাফ করে দেন। আল্লাহ পাক তখন বললেন যে হে ইব্রাহিম, যে আমি আল্লাহ কাফেরদের উপরে জান্নাতকে হারাম করে দিছি। শুনতেছেন বিয়ে বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রাণপ্রিয় চাচা আবু তালেব, যেহেতু ইমান ছিল না, ইসলাম ছিল না, অনন্তকাল জাহান্নামেই থাকবেন, মুক্তি পাবেন না কখনো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন, এই হাদিস শরীফ হাদিসের বহু কিতাবে আছে, এমনকি বুখারী শরীফেও আছে, যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে একদম সর্বনিকৃষ্ট মুসলমান, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এর নিচে আর কোন মুসলমান নাই, ওর আল্লাহ পাক সর্বশেষে জান্নাত থেকে মুক্তি দেবেন, জান্নাত দিয়ে দেবেন, এবং সেই জান্নাত হবে এই দুনিয়ার দশ দুনিয়ার বরাবর। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে মন খারাপ করার কোনো মানে হইতে পারে? টেনশন না, কাজ করা চাই। একজনে মন খারাপ করছে যে আহা পাশের লোকের গোলায় ধান, খেতে ধান, আমি কি করবো? আর ভাই তুমি কি করবা, ওর আছে হাজার হাজার বিঘা, হ্যাঁ না, তোমার আছে এক বিঘা দুই বিঘা, এক বিঘা দুই বিঘার মধ্যে তুমি কাজ করো, এতে আল্লাহ বরকত দিবেন। মাথা হাত দিয়ে বসে থাকলে কোনো কাজ হবে না। কামিয়াবি তো কাম সে হবি, নাকি হোসনে কালাম সে হবি, জিকির কে ইলতিজাম সে হবি, ফিকির কে ইহতিমাম সে হবি। আমি ছাত্র জীবনে আমার পড়াশোনা এক পর্যায়ে, মানে আমার ছাত্র জীবনের সমাপ্তির পরে, যখন আমাকে আমার উস্তাদরা এ হাফিজ জিউজুর, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, মুফতি আব্দুল মুহিত সাহেব বর্তুলির রহমাহুল্লাহ তাআলা, আমার এই মহান বুজুর্গার দিন তারা আমাকে শিক্ষক হিসাবে ময়মনসিংহ পাঠাইলেন। ওখানে এক মাদ্রাসা আমি কিছুদিন শিক্ষকতা করলাম কয়েক বছর। তো ওই মাদ্রাসার পিছনে এক গরিব মানুষ থাকতেন, সুন্দর মানুষ, কিন্তু পাঁচ রক্ত নামাজ এই গরিব বুড়া মানুষটা এই মাদ্রাসার মসজিদেই পড়তেন। আইসে আমাদের সঙ্গে হাসতে হাসতে হাস্যোজ্জ্বল চেহারাতে এরকম সাক্ষাৎ করতেন, সালাম দিতেন, মুসাফা করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসলমান নিজেকে কাঙ্গাল মনে করে, আরে মিয়া কিসের কাঙ্গাল, মুসলমান যে একটু আমল করে, এক এক আমল ভীষণ দামি, ভীষণ ভারী মিয়া। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো আমি, এতগুলো বিষয় একসঙ্গে মনে পড়ে, কোনটা বলি কোনটা রাখি। আচ্ছা ময়মনসিংহ এর বুড়ার চাপ্টারটা রাখি, তুমি মনে করে দিও না, ময়মনসিংহ এর বুড়ার চাপ্টার দুইটা হাদিস শরীফ যে সেটা আগে আগে বলি, যাতে সব মুসলমানের মনটা বড় হয় যে বাপরি এত বড় সম্পদ আমাদের, বড় তাহলে তো আমরা অনেক বড় ধরি, বলবো সে দুটাই চাল। একটা তো যেটা এই তুমি ময়মনসিংহ এর চাপ্টার ইয়াদ দেখো ভাই, হ্যাঁ, একটা তো ওই যে একটু আগে বলতে শুরু করছিলাম, সেটা তিরমিজি শরীফেও আছে লম্বা ভাবে, সেটা হলো যে বুখারী শরীফেও আছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদম সবচেয়ে শেষে যে গুনাগার মুসলমানকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, যে সেটা এইভাবে যে তা ও জাহান্নামের মধ্যে চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, বলবে যে আল্লাহ তো সব তো ইমানওয়ালা যারা ছিল একটাও নাই, সবগুলো চলে গেছে। ওই আছে না জেলের দলবাজিরা অনেকগুলি ধরা পড়লো গেল, পরে মুক্তি পাইতে পেতে সব গেছে, একটা মাত্র রয়ে গেছে, তখন কিন্তু কষ্ট বেশি লাগবে। কি সাথীরা ছিল, একটা গপসপ করতাম, যাই ছিলাম কপালে যা আসছে সবাই একসাথে খাই লই ঘুমাই, কিন্তু এখন তো কেউ নাই, তো কষ্টটা বেশি। ইমান মুসলমান গুনাগার যারা ছিল এই জাহান্নামের মধ্যে তার সবই গেছে, এখন একলা আমি রইলাম। তো সে তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জান্নাত চাই না, আমার একটামাত্র আবদার, একটামাত্র কথা আপনি একটু রাখেন। কি কথা তোমার? আল্লাহ আমার একটু জাহান্নাম থেকে বাইর করে ওই বাইরে রেখে দেন, জান্নাত দেওয়ার দরকার নেই, আপনি জাহান্নাম আর জান্নাতের মাঝখানে ফালাই দেখেন। তবুও আমি একটা শান্তি পাইলাম, মনে বুঝ দিলাম যে আমি জাহান্নাম থেকে বাইরে গেছি। আল্লাহ পাক মনে বলো, বুখারী শরীফের বর্ণনাটা বলি, আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন ওরে বাইর করো, বাইর করে জাহান্নামের সামনে এক জায়গায় রেখে দো, এই বাইরে জান্নাত, জান্নাত আর জাহান্নামের মাঝখানে, কিন্তু ওর মুখটা ওর চেহারাটা জাহান্নামের দিকে ঘুরে রাখবা। তো ওর তো খুশি দেখে কে, আজকে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম। জেল থেকে যদি মুক্তি পায় অনেক মজা না, কিন্তু গেট থেকে আবার ধরা পড়ে তখন পেরেশানি লাগে, যে আবার আরেকটা মামলা আবার ধরবে, পুলিশ এসে গেছে, পেরেশানি। কিন্তু এই বেচারাকে সে ওই ফেরেশতারা ওই জাহান্নামের দিকে মুখ ঘুরে রেখে দিবে। তো থাকতেছে থাকতেছে থাকতেছে, হঠাৎ একদিন আল্লাহকে বলে যায়, আল্লাহ আপনি জাহান্নাম থেকে তো বাইর করলেন, এখন আমার জান্নাতের কথা কিন্তু আমি বলবো না, আমার জান্নাতে যাওয়ার কোনো কথাই নেই, আমার জান্নাতে কোনো এরকম প্রস্তাব নাই, দোয়া নাই, চাওয়া নাই, কিছুই নেই। কিন্তু একটা কথা, সেটা হলো ওই যে জাহান্নামের দিকে আমার মুখটা থাকার কারণে ওই যে গরম বাতাস আছে আমার একটা খুব কষ্ট হয়। আল্লাহ আপনি আমার কথা এইটুকু যে খালি মুখটা ঘুরে দেন ওইদিকে, জান্নাতের দিকে ঘুরে দেন, তাহলে আমি জাহান্নামের এই যে জ্বালাটা এই ঝামেলাটার থেকে আমি একটু বাঁচলাম। আল্লাহ পাক তখন বলবেন যে তুমি কিন্তু তুই দুনিয়াতে যা কষ্ট করছিস আমার কথার বাইরে থাকছিস। আর এখানে জাহান্নাম থেকে বাইরে হওয়ার সময় তোরে আমি জিজ্ঞেস করছিলাম যে আর কোনো কথা বলবি কিনা, তুই কতগুলি কসম করছিস, তা আমি আর কোনো কিছুই বলবো না। ওয়াদা অঙ্গীকার একদম ফাইনাল, একদম পাক্কা, আর কোশ্চেন কেন না, মানে রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাদিস শরীফে বলছেন যে অনেক অনেক অঙ্গীকার করছে ও আল্লাহর সঙ্গে। তো এতগুলোর পরে আবার এখন আবার সেই আমার সঙ্গে এইখানে দুনিয়ার যা করছিস করছিস, এইখানে করা এই অঙ্গীকার নগদ সেটা আবার এই মুহূর্তে ভঙ্গ করলি, এখন আবার আমার মুখটা ঘুরে দেন। কারণ আমি আর একদম হাজার হাজার লাখ কোটি কোটি অঙ্গীকার একদম আর কিচ্ছু বলবো না, আপনি দয়া করেন খালি মুখটা ঘুরে দেন। তা আল্লাহ পাক ওই তামাশা দেখে বলবেন যে ফেরেশতারা আচ্ছা ঠিক আছে আমার মুখটা ওদিকে ঘুরে দেবে, দেখো কিন্তু তুমি আর কিছু বলবো না। কারণ আমি আর কিচ্ছু বলবো না, ঠিক আছে। পরে ওই দিক ঘুরে দিলে চুপ করে থাকবে এখন ওই যে জান্নাত। দেখতে 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 পরে বলবো যে আল্লাহ অনেকদিন গেছেন, আল্লাহ তো জান্নাত তো আমার কপালে নেই পাবো না, তো একটু কাছে গেলে দেখতাম ভিতরে কি হইতেছে না হইতেছে। আল্লাহ পাক বলবেন যে তুমি কিন্তু এই যে কত বা অঙ্গীকার করলে কত শক্ত ওয়াদা দিলা আর কিছু বলবা না, আগের বার গেল সেটা আবার দ্বিতীয়বারে এখন আবার সে একই কথা আবার তুমি বলতেছ। আল্লাহ আমি একদম পাক্কা ওয়াদা, আর যদি কিছু বললাম কিচ্ছু বলবো না, একদম শক্ত মজবুত ওয়াদা এবং এটা মানে বেসুমার ওয়াদা আপনার সঙ্গে অঙ্গীকার আর না। তো দেখো কিন্তু আর না বলবো না, ঠিক আছে। এ ফের স্যার ওরে ওই কাছে নিয়ে ধর, কাছে নিয়ে বসাই দিলে দেখে যে জান্নাতিরা জান্নাতে কি মজা মৌজ করতেছিল, উহু কি আনন্দ, কি ফুর্তি, কি খুশি, কি উচ্ছ্বাস, সে কি এটা সহ্য করা যায়। যাই হোক পরে থাকতে থাকতে সবর করতে করতে পরে বনি আদম তো বনি আদমই, হ্যাঁ না বনি আদম তো বনি আদম। পরে একদিন বলবো যে আল্লাহ তো এই আপনি যখন জাহান্নাম থেকে তো মুক্তিও দিচ্ছেন বাইর করে আসছেন, আবার আমার মুখটাও দিক ছিল বললাম একটু ঘুরাই দেন, তাও ঘুরেছেন আর কাছেও আনছেন। দিন রাত দেখি এই আমার ভিতরে দিলে আপনার তো কোনো সমস্যা নেই, ক্ষতি নেই, কিন্তু আমার কত বড় লাভ, আমার আনন্দ, আমার খুশি, আমার ফুর্তি, আমার আনন্দ, সুখ শান্তি, দয়া করে আল্লাহ তাহলে ভিতরে দিয়ে ওদের। তা আল্লাহ পাক বলবো যে তুমি কিন্তু কয়বার ওয়াদা করছো, আবার এইবার তো তুমি বলছো আর কিছু বলবে না, এখন আবার এসব বলো। আল্লাহ দেন ভিতরে, আমি আপনি তো মেহরবান, আপনি দয়াবান দেন। আল্লাহ পাক তখন খুব হাসবেন, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ একদম হাসিয়ে দিবেন ওর পাগলামি দিকে, দেখলা ওর কারবার, আল্লাহ পাক হাসবেন। এই কথা বলতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হাসছেন এবং সাহাবায়ে কেরাম এই কথা শুনে হাসছিলেন। এই হাদিসের নামে হাদিসে মুসালসাল বিজেক, এই হাদিস বর্ণনাকারীরা সব মুহাদ্দিসরা এই হাদিস বলতে গিয়ে খালি হাসতেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের সুন্নত তরিকা দিন শিখানোর তরিকা কি। লোকেরা মনে করে আমরা বুখারী শরীফের অনুবাদ পড়লাম তো ইসলাম শিখে ফেললাম। আরে প্রিয় বন্ধুরা, ডাইরেক্ট যে ইসলামের মহান উস্তাদ যারা নূরের সাগরের ভিতরে থাকেন তাদের নিকট থেকে আল্লাহর দিন শিখার যে মজা, যে ওজন, যে মর্যাদা, সেটা অনুবাদ টনুবাদ পড়ে সে জিনিস কোথায় পাওয়া যাবে। জ্ঞানের একটা অধ্যায় তো উন্মোচিত হবে, নূরের অধ্যায় উন্মোচিত হওয়ার জন্য নূরওয়ালা ওলামায়ে দ্বীন নাইলে রসুলদের স্মরণাপন্ন হওয়ার আল্লাহর কসম কোন বিকল্প নাই। থাকলে সেটা আমরা আপনাদেরকে বলতাম যাতে মুসলমান ভাইরা সহজে সেই নূরের অধ্যায়টা লাভ করতে পারেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই চ্যাপ্টার একটু লম্বা, আমি এদিকে আর আগাইতে চাই না, এখানেই থাক। যাই হোক পরে আল্লাহ পাক জালা জালাল মানবাল বলবেন যে আচ্ছা ফেরেশতারা দেখো কি ওরে জান্নাত দিয়ে। তো এক সাহাবি বলছে, হ্যাঁ হযরত বুখারী শরীফে আছে সাহাবি, বিখ্যাত সাহাবি এবং বড় আলেম সাহাবি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবি বলছিলেন যে আমি শুনছিলাম কি এই দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক দিবেন এই লোকটাকে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 10 বার শুনছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ ওকে দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ তাআলা মেহেরবান। এ হলো সবচেয়ে নিকৃষ্ট মুসলমানটা, তার অবস্থা হলো এত বড়, এত মর্তবা, এত সুযোগ সুবিধা। এরপরে শুনবেন মজার কথা, হাসান বসির রহমানের নাম শুনেন নাই? হ্যাঁ, তিনি এই যুগের লোক, সাহাবিদের শিষ্য মানে তাবেঈ, তাবেঈ। এবং হযরত হাসান বসরি এত বড় মাপের ঈমানওয়ালা ছিলেন, এত বড় মাপের আলেমে দীন ছিলেন, এত বড় মাপের ওলি ছিলেন। এক লোক ইমাম আব্দুল হক সাহারানী রহমতুল্লাহ লিখছেন, এক লোক জিজ্ঞেস করছিল যে আপনি কি হুজুর হাসান বসরিকে দেখছেন? কারে তুমি কি বললা, তোমরা আজকাল আলেমদেরকে আলেমদেরকে দেখো, তাদের কথা শোনো, ওয়াজ শোনো, হাদিস কোরআন শোনো মিয়া, কিন্তু আমরা হাসান বসরিকে দেখছি, কি দেখছি জানো? হযরত হাসান বসরি যখন আমাদের সামনে জান্নাতের ওয়াজ আরম্ভ করতেন, আমাদের মজলিসের প্রত্যেকটা লোক মনে করত যে হাসান বসরি এই মাত্র জান্নাত দেখে এসে আমাদেরকে শুনে দিয়েছেন। আর হযরত হাসান বসরি যখন জাহান্নামের বয়ান দিতেন, আমাদের সকলেই যা মনে করত, মনে হয় এইমাত্র হাসান বসরি জাহান্নাম নিজের চোখে দেখে এসে আমাদেরকে বুঝিয়ে বলতেছেন, খবর দিতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এত বড় মানুষ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ। সেই হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ বলতেন, আয় আল্লাহ আমার মতো গুনাগার আমি জান্নাতে কেমনে যাব, আয় আল্লাহ সর্বশেষে যে মুসলমানকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন অন্তত সেই নাম্বারে আপনি হাসান বসরিকে কবুল করেন। ইমাম আব্দুল হক সাহারানী কথা লিখছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এজন্য আমার ভাইরা, ইমাম বড় সম্পদ, ইসলাম বড় সম্পদ। কথা কথা খেল তামাশায় এবং বাগ্মিতা বক্তৃতার বাহাদুরি দেখানোর জন্য ইমাম ইসলাম নিয়ে খেলতে না থাকি। অনেক বন্ধুরা যারা সাহিত্য চর্চা করেন বা কোনো সমাজের নেতৃত্ব চর্চা করেন, রাজনীতি চর্চা করেন, কথাবার্তা বলতে গিয়া, গণতন্ত্র চর্চা করতে গিয়া, সুন্দর কথা বলতে গিয়া, কোনো এক জায়গায় আচার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়া, অনেকেই দেখা যায়, অনেকেই না কিছু লোক হঠাৎ এমন একটা এক্সপিরিয়েন্স ঘটায় বসেন, ইমানটুকু থাকে না, কি কথা বলেন না, কিন্তু তাদের কি ইমানটা নষ্ট হয়ে গেল? এই কথা কোন আলেম মানুষ বুঝিয়া বললে কিছু লোক এটা সহজে গ্রহণ করে তওবা করেন আর কিছু লোক ক্ষিপ্ত হন। হ্যাঁ, আমি মুসলমান, আমার এরকম বললেন, আমার ভাই আপনি তো ভুল করছেন, আপনি সিরিয়াস অ্যাক্সিডেন্ট করছেন, একজন আলেমের দিন আপনাকে বুঝায় বললে আপনি তওবা করে কালমা পড়ে ফেললে তো ঠিক হয়ে গেল, অন্তত আপনি মুসলমানদের কাতারে আবার সামিল হয়ে গেলেন, কিন্তু আপনি ভুল করলেন সেটা যদি বল, আপনার উজু নাই, উজু ছুটে গেছে। একজন আলেম বুঝায় বললেন, ভাই জান আপনার রক্ত গড়ায় পড়ছে না, এখন উজু নাই, তো আপনি উজুটা করেন। হ্যাঁ, আমি আলেম, আপনি আমার বলতে আসছেন মিয়া, আমি উচ্চ সম্মানিত লোক, আমার উজু গেছে মানুষের সামনে বললেন, তো মানুষের সামনে বললে কি হলো? আপনি উজু করলে তো আপনার এখন নামাজটা সুন্দর হবে, আর বিনা উজুতে নামাজ পড়লে তো কি হবে, এই নামাজ কি হবে? তো বিনা উজুতে তো তওয়াফ করা যায় না, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইমান এবং ইসলামের কদর করা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকট যে দ্বীন, যে ধর্ম গ্রহণযোগ্য সেটা শুধুই ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রা ইসলাম দ্বীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য দ্বীন ধর্মের অনুসরণ যদি কেউ করে, কোশ্চিন কালো আল্লাহ পাকের নিকট সেটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, তার বিনিময়ে কোশ্চিন কালো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে দীন ইমান ইসলামের উপর কায়েম দায়েম রাখেন। এই একটা দুইটা হাদিস, ওই যে ময়মনসিংহের কিসার আগে বলছিলাম দুইটা হাদিস বলবো, একটা তো বলা হয়েছে না, আরেকটা বলি না? আরেকটা বলতে গিয়া হয়তো সেটার প্রসঙ্গে আরো কয়টা বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই হাদিস বলার আগে ভূমিকা স্বরূপ আরো কিছু হাদিস বলি, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে মানুষ কথা বলে অনেক, যে সব কথার মধ্যে সেরা কথা, সুন্দর কথা, সবচেয়ে দামি কথা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যেটাকে সেরা কথা, সবচেয়ে ফজিলতপূর্ণ কথা, সবচেয়ে মর্যাদাপূর্ণ কথা বলেন, সেটা নিশ্চয়ই সেরকমই হবে না? আমরা এই কালেমাগুলো ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বললে এতে আমাদের লাভ হবে না, আমাদের ক্ষতি হয়ে যাবে? আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দেন। এবং প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষা এবং নসিহতের উদ্দেশ্য থাকত যে প্রতিটি মুসলমান যেন জান্নাতের বিপুল সম্বলের অধিকারী দুনিয়াতে হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, কোরআনের পরে সবচেয়ে দামি জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কিয়ামতের দিন হাশরের মাঠে সে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কিন্তু প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাণী শোনাচ্ছি আপনাদেরকে, কারো গবেষণার বিষয় তো না, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমরা প্রতিদিন একশো বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ? শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু কারো থেকে অঙ্গীকার এবং ওয়াদা নেওয়ার চেষ্টা করি না, কেন? কারণ সে যদি এটার উপর আমল না করলে তো আরেক পেরেছানি। এজন্য হিম্মত করি, চেষ্টা করি, এরাদা করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। হ্যাঁ, এটা তো ভূমিকা। তো একটা হাদিস শরীফ বলবো, সেটা হলো তিরমিজি শরীফের হাদিস। প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক গুনাহগার মুসলমানকে আল্লাহ পাক ডাকবেন এদিকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এদিকে এই কথা বলতে আর একটা হাদিস মনে করছে, সেটা এখন কি বলবো? আচ্ছা বলি, মজার কথা তো, বললে আমাদের লাভ না, না সেটা হলো যেটা বলতে নিছি এটা রইল, আরেকটা বলি, সেটা আরেক মজার, সেটাও তিরমিজি শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে অনেক ব্যাপার ঘটবে, অনেক বিষয় থাকবে, তার মধ্যে একটা হলো যে আমরা যেরকম নিজ নিজ এলাকার বাজারে যাই না, বাজার করতে যায় কিনা মানুষ সোমবারে রবিবারে, এরকম কোন এলাকার সোমবার বৃহস্পতিবার, কোনবারে কোন এলাকার রবিবারে বুধবারে, কেন জানি এরকম বার দুইটা ঠিক করে, কোন এলাকার শনিবারে মঙ্গলবারে, হাট দুই দিন লাগে। জান্নাতের মধ্যে এরকম বাজার বসবে, হাট বসবে, যে প্রতি সপ্তাহ অন্তর একদিন শুক্রবার দিনে, কি কথা বলেন না? ওখানে কোনো বার টার নাই, কিন্তু দুনিয়ার হিসাবে ওটা জুমার দিনের মতো হবে। তো ওই দিনে প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর এরকম একটা বাজার বসবে। কিসের বাজার? বাজার বাজার তো বাজারও বসবে, আর এর পাশে নিকটে একটা সম্মেলন হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই সম্মেলনের প্রধান থাকবেন মহান রব্বুল আলামিন। আর নবী রাসূলগণ, সিদ্দিকীন, আউলিয়া কেরাম এবং জান্নাতের সব, তারা ওই বিশাল মহাসম্মেলনে ওখানে সদস্যবর্গ থাকবেন। এবং যে বড় বড় মহান ব্যক্তিদের যেরকম হাই ফাই চেয়ারে বসতে দেওয়া হয়, তাই না, ওইখানে কাউকে জনাব জবরজদের কুরসি, কাউকে নূরের কুরসি, এক এক কাউকে ইয়াকুতের কুরসি, এক এক জনেরটা এক এক রকম, একজমই এত সুন্দর দৃষ্টিকারা নয়ন আভিরাম, এইরকম এক একজনের কুরসি হবে। তো এর মধ্যে সকলে বসবে রব্বুল আলামিন সকলের সামনে, কি মজা হবে বলেন? তো সেখানে আল্লাহ পাক হয়তো হঠাৎ কাউকে ইশারা দিয়ে বলবেন, তুই এদিকে, এইটাই মনে পড়ছে আমার। তো একজন কাছে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক একটা পর্দা দিয়ে ঢাইকে ফেলবেন যাতে অন্যরা টের না পায়। তো পর্দার ভিতরে রেখে পরে তাকে অতি প্রাইভেসিতে তখন তাকে বলবেন, কিরে ওই যে দুনিয়ার জীবনে অমুক জায়গায় এইসব করছে মনে পড়ে? বলে হ্যাঁ তো মনে পড়ে। এটা অমুক জায়গায় এইসব করছে মানে কোন দোষ গুণা অন্যা সেগুলি মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। এরকম দুই তিনটা তখন জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, এটা মনে পড়ে, ওটা খেয়াল আছে? ওই বন্দা পাবে ভয়, তো তখন বলবে, যা আল্লাহ আপনি না বলছিলেন যে তোদেরকে মাফ করে আমি জান্নাত দিয়ে দিই, জান্নাত দিয়ে দিব যখন, আর জান্নাত থেকে বাইর করবো না, তা আপনি কি যেরকম বলতেছেন তা আমার তো ডর লাগছে যে আগের গুণা আবার স্মরণ করার কি ব্যাপার, তো কি আবার নতুন কোন ঘটনা ঘটতে যাইতেছে কিনা। তো আল্লাপাক যখন দেখবেন যে ও ভয় পাইতেছে, আসলে আল্লাপাক এটা রসিকতা করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়ারে ওয়া সুবহানাল্লাহ, আল্লাপাকেরও আজীব শান যে পিছনে একটা কথা বললে অবশ্যই একটু মজা করবেন, কি কথা বলেন না, বন্দারে মজা দিবেন, কিন্তু ও যখন এরকম আতঙ্কিত হচ্ছে বলে আল্লাপাক দেখবেন না এমনি আলাপ করছি, তুই এটা কিছু মনে করিস না। পরে আল্লাপাক বলবে যা তুই তোর সাথীদের সামনে বস গিয়ে। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি সব ঘটনাগুলি, কি বলবো। হ্যাঁ, তো বললাম যে বাজার বসবে, তো ওখান থেকে মিটিং যখন ভাঙবে, সম্মেলন যখন শেষ হবে, এরা যখন ফিরবে, তো ফিরবার পথে জান্নাতে সুকুল জান্নাত, জান্নাতের একটা মার্কেট, সেখানে তারা সকলে হাজির হবেন। হাজির হয়ে গিয়া ওখানে কি বিক্রি হয়, দোকানপাটে নানান জিনিস, চিপস, আপেল, কমলা, এরকম কোন জায়গায় হাতের মাল, কোন জায়গায় আতর, মেসক আম্বর, পারফিউম, নানান কিছু বিক্রি হয় না। ওই মার্কেটে বিক্রি হবে কি, ওই বিক্রি কি যেটা পছন্দ হবে ওইটা আপনার অটোমেটিক হয়ে যাবে। সেটা কি, সেটা হলো চমৎকার ডিজাইন, চার চমৎকার ডিজাইনের এক একটা আকৃতি, যে এইটা সুন্দর আকৃতি, অনেক আকৃতি, কোনটা তোমার পছন্দ লাগে, ছবি এইটা আমার, অটোমেটিক ওটা আপনার চেহারা সেট হয়ে যাবে। আগের যে সুন্দর চেহারা ছিল তার চেয়ে হাজারো লাখ কোটি গুণ বেশি সুন্দর এইরকম চেহারা। তো সেখানে এই চেহারা নিয়ে এখন যখন বাসায় যাবে, হুর এবং ওয়াইফ সবাই, কি তোমার এত সুন্দর লাগে আল্লাহ, আগের থেকে তো অনেক বেশি সুন্দর তুমি আজকে। তো তারা তখন জান্নাতিরা যারা সম্মেলন থেকে আসছে পুরুষরা, তখন তারা বলবে যে জাল আসনা রব্বার আল জাব্বা, তোমাদের খবর নাই আজকে রব্বুল আলমের সঙ্গে সম্মেলন ছিল, সামনাসামনি বসছি না, সেই নূর এরকম চম্পে গেছে চেহারা, এবং আসবার সময় মার্কেট থেকে বাজার থেকে এটা গিফট নতুন, আজকে নতুন চেহারা সৌন্দর্য এটা শোভামণ্ডিত হয়ে ফিরে আসছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি সে জান্নাতের কথা মিয়া, সুবহান আল্লাহ, আর আল্লাহ নিজ দয়াতে আমাদেরকে মাফ করে আমাদের জন্য জান্নাত মঞ্জুর করে। কত সব কথা আপনাদের সঙ্গে আজকে আলাপ হল। তো যে হাদিস শরীফটা তিরমিজি শরীফের আরেকটা বলতে গেছিলাম না, সেটা হলো গুনাহগার মুসলমানদের শোনার বিষয়, মনটা একটু বড় করার বিষয় এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়। তাহলে চল, এতই যখন আল্লাহ পাকের দয়ার মায়া মহব্বত এইরকম আমাদের জন্য চমৎকার সুন্দর অনন্তকালের ব্যবস্থাপনা, তাহলে এই শয়তানি আর না করি এখন থেকে ভালো হয়ে আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দগি বানাই, কি কথা বুঝেন নাই, মনের ভিতরে যাতে আশা জেগে ওঠে। এরকম একটা ঘটনা শুনে হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কেয়ামতের দিন রব্বুল আলামিন এক গুনাহগার বান্দাকে ডেকে নিয়ে আসবেন এবং বলবেন যে এগুলো কি, এগুলো কি মানে যে ও যে পাপ করছিল সেই পাপ গুলো রেকর্ড করা হয়েছে, যে কি কি পাপ, ওগুলো রেকর্ড বই, এইরকম রেকর্ড বই হলো টোটাল 99টা, কয়টা ভাই, 99টা, এক একটা বড় হলো সাইজ হলো ওই যে ও চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখতেছে, চোখের দৃষ্টি যে পর্যন্ত গেছে, এক একটা ফাইল এত লম্বা এত বড়, এইরকম টোটাল 99টা ফাইল ওর সামনে, এগুলো সবটা একদম ওর সারা জীবনের পাপে ভরা। নাউজুবিল্লাহ তাআলা, আল্লাহ আমাদের বাঁচা, এরকম যেন আমাদের না হয়, কি কথা বুঝুন না। এই পরে এগুলো দেখে তো ও তো বুঝবে যে বস গেছি আমি, আমার তো আর কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই, আমার ঠিকানা এখন জাহান্নাম, এখনই অর্ডার হবে যে ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামে ফেল। এর মধ্যে রব্বুল আলামিন ওরে বলবেন যে এই আলাকা ইন্দানা হাসানা, তোর কোনো আমার কাছে কোনো নেকি কি আছে, কোনো নেক কাজ করছিলে যেটা পাঠিয়েছিলি, এরকম কিছু মনে পড়ে। তো ওই বান্দা যে ভয় যে পাবে না, ভয়ঙ্কর, ও বলবে যে আল্লাহ আমার কোনো নেকি নেই, আমার একদম একটাও নেকি নেই, যা আছে তো আপনি দেখছেন সব গুণা। আর ও বুঝবে যে এখন আর বলে তো কোনো লাভ নেই, যা হওয়ার তো হবে, কপালে যা আছে সেটা তো হবে, আজকে তার কপাল বদলানোর আমার কোনো ক্ষমতা নেই। তো আল্লাহ পাক বলবেন যে শোন, তোর কিছু নেকি আমার কাছে আছে। তো বান্দা তখন বলবে যে আল্লাহ এই পরিমাণ নাফরমানি আর গুণা ওর সামনে দু চারটা নেকি থাকলে সেটা কি করবো আমি, ওই নেকি এই পাপের সামনে সেটা দিয়ে হবেই বা কি? তো আল্লাহ পাক বলবেন যে এই ফেরেশতারা ওর ওই গুনার যা ফাইল পত্র এগুলো সব এক পাল্লায় উঠাও, আর ওই যে একটা কাগজ ছোট্ট ওইটা নেকি বলা কাগজ ওইটা ওই নেকির পাল্লায় আসে এইটুকু ওইটা নেকির পাল্লায় রাখো, ছোট্ট একটা পর্চা কাগজ তো বান্দা দেখবে যে কি রে এটার মধ্যে, দেখে যে ওর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কাগজটা ওই নেকির পাল্লায় রাখতেই প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নেকির পাল্লাটা একদম ভারী হয়ে যাবে। আর আল্লাহ পাক কোরআনে আগে থেকেই এই ফয়সালা ঘোষণা করে রাখছেন যে যার একদম যার শুধু নেকি থাকবে তো তার তো জান্নাত। কি কথা বলেন নাই, তিন রকম, একটা হলো যে যার জীবনে একদমই সব নেকি আর নেকি গুণা একটাও নেই ওগুলোর বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়া, এবং যাদের নেকি এবং গুণা দুইটা আছে এইটাকে আল্লাহ মাপ দিয়ে দেখবেন ওজন করাবেন মিজান পাল্লা। তো এখানে যার গুণার পাল্লা ভারী হয়ে যাবে গুণা বেশি তার জাহান্নাম, আর যার নেকির পাল্লা ভারী হবে তার জন্য জান্নাত। তা আল্লাহ পাক বললেন যে এখন তো তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, যাও তুমি জান্নাত, তোমার গুণা সব মাফ করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এতে বোঝা যায় যে একজন মুসলমান তার এক একটা আমলের দাম কি, মর্তবা কি, কি ওজন তার। এজন্য আমার ভাইয়েরা আমরা সময় নষ্ট না করি, পাঁচটা বক্ত নামাজ তো পড়ি, হালাল খাই, জিকির করি, গুণা থেকে বাঁচি, জুলুম থেকে বাঁচি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা হালাল খাবে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াকিতাহু দাখালাল জান্নাহ, যেই বান্দা হালাল খাবে আল্লাহর হুকুম মোতাবেক চলবে আর মানুষের উপর জুলুম করবে না সে সোজা জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের তৌফিক দেন। এবং প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ তো পুরোটা নূর আর নূর, যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ আদায় করবে পাঁচ রক্তের বিনিময়ে আল্লাহ পাক প্রতিদিন তাকে পঞ্চাশ রক্তের সওয়াব দান করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুর শাতরুল ঈমান, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সে তার ঈমান জিন্দেগীর অর্ধেক পবিত্রতা অর্জন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যেই বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের খুশির জন্য একবারের আলহামদুলিল্লাহর কারণে ওর মিজান পাল্লা নেকিতে পূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ একবার বললে মিজান পাল্লাকে পরিপূর্ণ করে ফেলে, তাহলে আমাদের আর কি দরকার, তাহলে তো হয়ে গেছে। আমরা সার একদিনই বলি আর কিছু করি না, এদিক সেদিক ঝামেলাও তো হয়, এজন্য ওই যে কাটাকাটি তো হবে, ওজন তো হবে, এজন্য করতে থাকি, আগে বাড়তে থাকি, জমা করতে থাকি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তামলাতুল মিজান ওয়াসসালাতু নূর ওয়াসসাদাকাতু বুরহান, যে বান্দা দান সদকা খয়রাত করে এগুলো কাল কিয়ামতে মুক্তি পাওয়ার জন্য ডকুমেন্ট এবং দলিল দস্তাবেজ। হ্যাঁ, ওয়াসসামু জুন্নাতুন, যেই বান্দা রোজা রাখে এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হিসাবে আল্লাহর নিকট হাজির হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক বান্দা একটা নফল রোজাই রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যেই বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য একদিনও নফল রোজা রাখে তাবাদাল্লাহু ওয়াজহু আন-নার সাবিনা খারিফান, তো এই বান্দার আর জাহান্নামের মধ্যে আল্লাহ পাক 70 বছরের দূরত্ব পয়দা করে দেন। কি মুআমালা ইসলাম! শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আল্লাহর বান্দারা, প্রতিটি দিন যখন তোমাদের সামনে আসে, ভোর হলো আজকের দিনটা আসলো, আজকের দিনের আমল হয় তোমাকে জান্নাতে নিবে আর না হয় তোমাকে জাহান্নামে নিবে। এজন্য দিন আসলে ভোর হলে এখন তুমি সতর্ক হও, সচেতন হও যে আমি সারাদিনে যাই করব কিন্তু এমন কিছু করব না যাতে আমার আল্লাহ নারাজ হন, কাউকে গালি দেব না, কারো গীবত করব না, কারো প্রতি জুলুম করব না, নামাজটা ত্যাগ করব না, হারাম খাব না, গুনার কাছে যাব না। যদি ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, কারণ হাজার লাখ কোটি কোটি বেসুমার, এমনকি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কারো গুনা যদি একদম আসমান পরিমাণও হয় কিন্তু এই বান্দা ঈমানওয়ালা আল্লাহর কাছে মাপ চাইল, আল্লাহ কোন পরোয়া করবেন না, তাকে মাফ করে দেবেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। এবং যে আয়াত শরীফ পড়ছিলাম আমি, যে আল্লাহ পাক জাল্লাল পবিত্র কোরআনে বলেন যে হে বান্দারা তোমাদেরকে এই জিন্দেগি দিলাম আমি, তোমাদেরকে এই জিন্দেগি দিলাম, এই জিন্দেগির পরে তোমাদের মৌত আসবে, আমি দেখতে চাই যে তোমরা কে কত সুন্দর আমলওয়ালা জিন্দেগি বানাও। হ্যাঁ, আর সুন্দর আমলওয়ালা জিন্দেগি বানানোর তরিকা কি, রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম ব্যাখ্যা করে নিজে বলছেন যে আহসান ও আমলার অর্থ হল যে আইয়ুকুম আতাম্মু আকলান আওরাউ আল মাহারিমিল্লাহ ও আসরাউ ইলা তাআতিল্লাহ, যে কে কত বেশি গুনার কাছ থেকে দূরে থাকো আর কে কত বেশি আল্লাহর হুকুম তামিলের জন্য ছুটো, যে আমি আগে থাকবো, আমি আগে থাকবো, আমি আগে থাকবো, আমি পবিত্রতায় আগে, সত্য কথায় আগে, এবং নামাজে আমি আগে, ডান সৎকায় আমি আগে, সুন্দর চরিত্রের ক্ষেত্রে আমি আগে। কি কথা বললেন না, যে আমরা ওই যে বলতেছিলাম হাস্যোজ্জ্বল চেহারা, ওই যে ময়মনসিং এর লোকটার কথা বলতে গিয়া, যে হাস্যোজ্জ্বল চেহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলা, এই হাসি মুখে সাক্ষাৎ করা, এর কারণে আল্লাহ পাক তাকে আল্লাহর রাস্তায় দান করার সব দান করেন। কত বড় মুসলমানের সুন্দর জীবন। যাই হোক, ময়মনসিং এর লোকটার কথা যে বলতেছিলাম না, তো ওই বুড়া মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসেন, এই আসলে বলতেন যে হুজুর আমার বাসায় একটু আপনারা কয়েকজন মিললে একদিন একটু দাওয়াত থাকতেন, আর একবেলা খানা খাওয়াবো। আমি ভাবতাম এই ওনার ছেলে, একটা ছেলে বেচারা এই পেপার বিক্রি করে দোকানে দোকানে গিয়ে, এই পয়সা যা পায় এটা দিয়ে সংসার চালায়, এই লোক তো গরিব মানুষ, তার বাসায় কি দাওয়াত খেতে যাবো। তা আমি এটা ওটা বলতাম যে না আমরা ব্যস্ত না, আবার আরেকদিন আইসা ধরে, আর তার গাই গরু ছিল, দুধ নিয়ে আসতো হুজুরদের জন্য, আপনার জন্য আজকে আধা কেজি, অমুকের জন্য এক পোয়া, এরকম করতো। তো আইসাই খালি ধরতো যে হুজুর আমার বাসায়, হুজুর রোজ রোজ এরকম করতে থাকে প্রায়। তো আমার একদিন মনে ডর লাগলো যে হায় আল্লাহ, মনে মনে ডর লাগলো কি যে এক গরিব মানুষ দাওয়াত দেয়, আমি যে না করি কেবল ঘন ঘন বারবার, তা আল্লাহ না আবার নারাজ হন যে আমার গরিব বন্ধার দাওয়াতটা তুমি রাখো নি, মনের ভিতরে ডর লাগছে। পরে একদিন আমার এক সাথী মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, যিনি ঢাকার জামে রহমানিয়ার বুখারি সানি উস্তাদ, বুখারি শরীফ পড়ান, তো ওনাকে সহ পরে একদিন শেষে দাওয়াত রাখলাম আরো কয়েকজন হুজুর সহ গেলাম। তো ওখানে গেলে তখন উনি বললেন যে হুজুর আল্লাহ কি না দিছে আমারে, এমন দেওয়ার দিছে, আপনারা যে বলেন যে কি গরিব মানুষ, কিসের গরিব আমি, আল্লাহ আমারে কি না দিছে হুজুর, আমরা কি দিছে বলেন দিন। দেখেন যে আলহামদুলিল্লাহ হুজুর এই যে পোলাটার যে পত্রিকা দোকানে দোকানে দেয়, মানুষের বাসায় দেয়, টাকা পায়, এতগুলি টাকা প্রতিটা মাসে কোনো খরচ করে না, আইনের বাবার কাছে দেয়, এটা পায় আমি এই। আর এই গাই গরুটা হুজুর এই যে দুধ দিতেই থাকে, খাইতেই থাকে, বেচতেই থাকে, টাকা আসতেই থাকে এই। আর কি বলেন, আমি এই লোকের কথা এত সুন্দর লাগে যে বড় মজা লাগতেছে, মনে হচ্ছে কি যে বাচ্চাই বলে হুজুর আরো কত কিছু, আমি বলি কি বলেন দেখি কি আছে। ওই যে হুজুর এই জায়গাটা দেখলেন না বাসার, আল্লাহ যে কি বরকত দিছে হুজুর, লেবু করি লেবু হইতেই থাকে, ধান কয়টা করি ধান হয়, এমন হওয়া হয় একদম ধান আর ধান ধানই হয়, এই গোলালু করি গোলালু খাই লেবু, বারো আল্লাহর বারোটা মাস এই আমার এই বাগান থেকে লেবু বেচতেই থাকে, টাকা আসতেই থাকে। আমি হতে বলতে আল্লাহ কেসার মানুষ, অল্প একটু জায়গা 8% হবে কিনা ঘরের আশপাশে যেটা মিলে, এর মধ্যে এই যে তামাম সব কি কি করে না করে এগুলি বলতেই থাকলে, শাক করি লাউ করি লতা পাতা করি খাইতেই থাকি হইতেই থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে শুকর গুজার বান্দা, কৃতজ্ঞ বান্দা, হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, যে বান্দারা শুকর গুজার হয় কৃতজ্ঞ হয় আল্লাহর নেয়ামত খায়া, অন্তরে এটার মূল্যায়ন থাকে আমার মাওলা দিচ্ছেন মাওলারটা খাই, এই মানুষগুলো সোজা জান্নাতে চলে যায়। আমার প্রিয় বন্ধুরা, জিন্দেগি বড় মূল্যবান এবং দামি, খাম ও খা এই জীবনটাকে আমরা নষ্ট না করি, ক্ষতিগ্রস্ত না করি, হেলা হেলা এই জীবনের অবমূল্যায়ন না করি। আরেকটা হাদিস শরীফ পড়ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুল ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক নিজের ছায়া দান করবেন, আল্লাহর ছায়া। আর আল্লাহর ছায়া কি, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিন বলছেন যে আরশের ছায়া দান করবেন। আরশের ছায়া দিলে কি হবে, হাসরের মাঠে সব মানুষ তো পেরেশান বিপদগ্রস্ত, কি কথা বলেন নাই, আরশের ছায়া বা আল্লাহর খাস রহমতের ছায়া যারা পাবে তো তাদের এই হাসরের ময়দানের কোন পেরেশানিতে তাদেরকে পাবে না। এক নম্বর দুই, যে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়া পরে বিকে শেষের দিকে দায়িত্ব এনে বলবেন এই যাও এখন জান না, এটা কি সম্ভব? তাহলে আরশের নিচে ছায়া দিলেন কি জন্য? আরশের নিচে স্পেশাল ভাবে রাখা এবং ছায়া দেওয়া, এই ভিআইপি বা ভিভিআইপি বানানো, এটা প্রমাণ করে মহাদিসিন বলেন যে এদের হিসাব নেবেন না, বিনা হিসাবে বলবেন যা তোরা ছুড়ে যান জান্নাতে যান। এই সাতটা শ্রেণীর মানুষদের মধ্যে আমাদের স্থান কি আমাদের তালাশ করা উচিত না ভাইরা? সাতটা শ্রেণী কেমন একটু আলোচনা করি সংক্ষেপ সংক্ষেপ, আপনাদেরকে আমি এমনি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমি চাই আলাপ সালাপ গপসপের মধ্যে আমাদের সময়টা পার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাতটা শ্রেণী কি কি? নম্বর এক, ইমামুন আদিল, ওই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রচালক যারা ইনসাফ বলে নেই প্রয়োগ, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো নম্বর দুই, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকাল আল্লাহর হুকুমের অধীন কাটায়। দুইটা শ্রেণী হল না? নম্বর তিন, ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই মানুষটা যার অন্তরটা হ্যাঁ আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লাগিয়ে থাকে, ইজা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি, যে এক বক্ত নামাজ পড়ার পরে আবার ফিরে আসা পর্যন্ত দিনটা আল্লাহর ঘরের সঙ্গে লাগিয়ে থাকে, আল্লাহর ঘরে কখন যাব, কি কথা বুঝেন না ভাইরা? এটা হল কয় নম্বর? তিন, ওরাজুলান তাহাব্বা ফিল্লাহ, বুখারি শরীফ মুসলিম শরীফ হাদিস কিন্তু এটা, ওরাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুই বান্দা যে যারা একজন আরেকজনকে ভালোবাসে দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, দুনিয়ার কোনো কারণে না, সিরিফ আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইস্তামা আলাইহি ইয়ানি আলা হুব্বিল্লাহ ও তাফাররাকা আলাইহি, তারা যখন একসাথ হয় আল্লাহর মহব্বত তাদেরকে একত্রিত করে, তারা যখন ওখান থেকে আবার পৃথক হয়ে যায় তো দুজনের অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকে, এই অবস্থায় তারা এখান থেকে বিদায় হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই মানুষদেরকেও আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। এই হাদিসে তো এতটুকু, আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আলিয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, কোথায় ওই বান্দারা যারা আমার জন্যই একে অন্যকে ভালোবাসতা, আজকে তোমাদেরকে আমার ছায়া দান করবো, স্পেশাল ছায়াতে তোমাদেরকে রাখবো, খাস রহমতের ছায়ার মধ্যে আমি তোমাদেরকে রাখবো। এটা কি কঠিন আমল না সহজ আমল? কোন বান্দা এই পৃথিবীতে এরকম কি হইতে পারে না যে বান্দার সঙ্গে জাগতিক কোনো বিষয় নেই, দলের কোনো বিষয় নেই, স্বার্থের কোনো বিষয় নেই, একমাত্র সিরিফ আল্লাহর জন্য আমি মহব্বত রাখতে পারি, এরকম কিছু বান্দা আমাদের নির্বাচন করা সম্ভব না? তা আমরা এই ব্যাপারে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, রাজুলান তাহাব্বা ফিল্লাহ, এরপরের আমল দেখেন আরো সহজ, সেটা কি? রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই বান্দা যে নির্জনে আল্লাহর জন্য কাঁদছিল, হ্যাঁ আল্লাহকে স্মরণ করছিল, আল্লাহকে স্মরণ করছে, মহব্বতে হোক ভয়ে হোক তার চোখ থেকে অশ্রু ঝরছে, চোখ থেকে তার কান্না আসছে, পানি ঝরছে, এইটুকু যদি হয় তো কালকে আমাদের সে আরো ছায়া পাবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে না আরেকটা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা আল্লাহর ভয় বা মহব্বতে কাঁদল আর ওই চোখের পানি তার চেহারাতে লাগলো, ওই চেহারার উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এখানে এই হাদিস শরীফ যে সাত শ্রেণীর মধ্যে যে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযা, তাই না, ওই বান্দা যে আল্লাহকে স্মরণ করলো নির্জনে নির্জনে এবং সেখানে তার চোখ থেকে পানি ঝরল, এই বান্দাকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। আরেকটা বান্দা এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ, কান্নাকাটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দেন, হে আল্লাহ কবুল করেন। আরেক বান্দা কোথায় গেল, আরেক বান্দা রাজুলুন দাতুম রাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে এক কোন যুবক ছেলে কোন বান্দা কোন পুরুষ মানুষ তো তাকে কোন সুন্দরী নারী ডাকছিল, কি কথা বলেন না, এবং কোন অন্যায় কাজ গুনাহের কাজের প্রতি সে প্রস্তাবে শুনল, তখন সে আল্লাহর ভয়ে সে কাজ থেকে দূরে থাকলো। এই বান্দাকেও আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ছয় কেসে হল না, অরাজুলুন তাসাদ্দাক বিসাদাকা তিন পা আফা হাত্তা লা তাআলাম শিমালু মা তুনফিকু ইয়ামিনু, ওই বান্দা যে আল্লাহর জন্য দান করলো কোনো কিছু, যে কাউকে দিনের কাজে হোক, কোন গরিব মিসকিনকে হোক, কোন দিন প্রয়োজনে হোক দান করছিল, কিন্তু গোপনে, এতটা গোপনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষাটা হল হাত্তা লা তালামা সিমালুহু, তার বাম হাতও জানতে পারে নাই, মা তুনফিকু ইয়ামিনুহু, যে তার ডান হাত কি দান করল। তার মানে এই এতটা অলংকার সমৃদ্ধ ভাষায় বলার উদ্দেশ্য হল একদমই সে গোপনীয়তা সযত্নে রক্ষা করছে, এটা হলো উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বক্তব্যের, কি কথা বুঝেন না ভাইয়েরা। এই এমনটা দান করলে এই বান্দাটাকেও কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। আমরা এই সাতটা শ্রেণীর যে কোনো একটা নাম্বারে আসতে পারি না, অন্তত যে নাম্বারগুলোতে আমরা আসতে পারি চেষ্টা করলে, সেই নাম্বারগুলো আমি একটু আলোচনা করি। এই শেষ নাম্বারের এই নাম্বারটা গোপনে দান করলাম, কাউকে জানতে দিলাম না, এক। আরেকটা হচ্ছে গুনাহের এরকম চান্স সুযোগ আসলো কিন্তু আমি কষ্ট করে সেই গুনাহ থেকে দূরে থাকলাম। আরেকটা হচ্ছে যে কোন বান্দাকে আমি ভালোবাসলাম কেবলই আল্লাহর জন্য। আরেকটা হলো যে কোন এরকম নির্জন জায়গাতে আমি কান্দলাম, কেউ জানলো না, সিরফ আমার আল্লাহ জানলেন। এই কয়েকটা নাম্বার তো এরকম আমরা চেষ্টা করতে পারি, এর যে কোনো একটা নাম্বারের মধ্যে স্থান পাইলি নিঃসন্দেহে কালকে আমাকে আল্লাহ পাক তাকে মাফ করবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আমার ভাইরা, দুনিয়া চিরদিন থাকার না, এখান থেকে আমাদের বিদায় নিতেই হবে, কিন্তু আমাদের দেখবার বিষয় যে আমরা কি নিয়ে চলছি। ভারতে এক বড় আলেম ছিলেন, সারা সমগ্র আরব দুনিয়াতে পর্যন্ত তার সম্মান এবং সৌরভ সুখ্যাতি ছিল। ভারতের মানুষ তিনি, আল্লামা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে প্রিয় বন্ধুরা আমি তোমাদেরকে সংক্ষেপে একটা উপদেশের কথা বলি, হাম এসে রহে ইয়াকে ওয়েসে রহে মহা দেখ না হ্যাকে কেসে রহে। প্রিয় বন্ধুরা, আমরা দুনিয়াতে যেভাবে থাকি থাকলাম, এমন থাকি তেমন থাকি, উপরে থাকি নিচে থাকি, ধরে থাকি গরিব থাকি, যেমন আছি থাকলাম, কিন্তু আমাদের আসল মহা দেখ না হয় কি কেসে রহে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে দুনিয়ার জীবনে যেমন থাকি থাকলাম, কিন্তু পরকাল জীবনে থাকবো কেমন, পরকাল জীবনটা আমার হবে কেমন, সেটার উপর সদা নজর রাখো। এটাকে না বলো, এ ব্যাপারে অসতর্কত না হও, এই ব্যাপারে দায়িত্বহীন না হো, হ্যাঁ না, হায়াতে দৌড়ুজাক আয়সবান, দুদিনের এই জিন্দগি নিয়া এমন কি টেনশন আর পরেশানি আর ব্যস্ততা, মুসাফের রেহে যাইছে তাইছে রেহে, মুসাফের মতো এই দুনিয়ার জীবনটা কাটায় যাইতে পারলেই হলো, কিন্তু আমাদের আখেরাতকে যে কোনো ত্যাগের বিনিময়ে সফল কাম করতেই হবে। কিন্তু অনেক মানুষ আবার এইটা শুনে ভয় পায় যে আখেরাতের জন্য কি করব, নানান ঝামেলা তো, এজন্য কুলাতে পারি না। এজন্য আমি সহজে বলি প্রিয় বন্ধুরা, যে বুকে যদি ঈমান থাকে, একজন মুসলমানের ঈমান তো ভিতরে আল্লাহ পাক দান করেছেন, এর সঙ্গে পাঁচটা ওয়াক্তের নামাজ, হালাল খাওয়া, গুনাহ থেকে বাঁচা, কোন মাখলুক কোন মানুষের উপরে জুলুম না করা, কারো হক নষ্ট না করা, আল্লাহর কসম এতটুকু হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক এই বান্দাকে আল্লাহ পাক নিঃসন্দেহে জান্নাত দান করবেন। ইসলাম কঠিন না, ইসলাম সহজ, কিন্তু আমরা বলতে গিয়া এমন ভাবে জড়ায়া ছড়ায়া ফেলি, পরে মানুষ মনে করে যে আল্লাহ ইসলাম কত লম্বা, কত লম্বা, কত কিছু, এই এত কিছু কুলান যায়, যা যা হওয়ার হবে, কোনোরকম নামাজটা পড়ি আর সবে বড় সবে কোথায় হাজিরা দিলাম, বস দেখি আল্লাহ কি করে, এই আল্লাহ তো দয়া, মানে মুখস্থ একটা ধারণার মধ্যে মানুষ থেকে যায়। কিন্তু যদি ইসলাম সহজ এই জিনিসটা বুঝে আসে তখন মনে করবে এত সহজ, তাহলে চলো আমিও চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। বস ওয়াকুল দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। কোথায় গেলে মাওলানা মুবারক করিম? এখন কি করতে হবে কি এখন কি? হ্যাঁ বলেন, কোন কথা থাকলে শেষ করেন। এখন দোয়া হবে না? আচ্ছা ম্যাম,
মাশাআল্লাহ।
আমার অনেক খুশি লাগছে যে আপনারা এমন সুন্দর করে মজা করে শুনছেন, আর আপনারা কোনোদিক জানতেন নেই, চুপচাপ বসে রয়েছেন, এত সুন্দর লাগলো। এক নম্বর দিয়ে আপনারা শুনছেন, অনেক জায়গায় এমন ভাবে শুনে মানুষ জিম দিয়ে বসে থাকি, বুঝলো না বুঝলো তাও আমি বুঝি না, তখন এমন টেনশন লাগে। কোন শিক্ষক যদি কলেজে বা স্কুলে লেকচার দেন আর ছাত্ররা বসে থাকে গালগাল করে, তো শিক্ষকের মাথা ধরে যায়, বুঝে নাই লাগে, খুব পেরেশানি হয়। আর যদি ছেলেদের চেহারা মুহূর্তে মুহূর্তে উজ্জ্বল হয়, হ্যাঁ বুঝতে পারে যে ওরা বুঝছে, তখন শিক্ষক কথাগুলো বলতো আরাম পান, স্বাচ্ছন্দ্য বোধ করেন। তা আমি এখানে যে একটা প্লাস পয়েন্ট এবং বিরাট সুবিধা ভোগ করলাম সেটা হলো যে আপনারা শুনতে থাকছেন সকলে অনেক হাসির মুখে, উজ্জ্বল মুখে, এবং আপনাদের চেহারার সৌন্দর্য এবং উজ্জ্বল্য মুহূর্তে মুহূর্তে যেন বৃদ্ধি পাইতেছিল। এটা আমার জন্য ভীষণ সহায়ক, বড় সাহায্যকারী হয়েছে। আল্লাহ তাআলা এই কারণে আপনাদেরকে অনেক মর্তবা দেন। আমি তো আজকে এসে এমন ভয় পাইছিলাম যে কি জানে কোথায় আসছি ভাই, আর কি আসবো কিনা, যাক আজকে আসছি হাজিরা তো দিই পরেরটা পরে। কিন্তু আপনাদের মহব্বত ভালোবাসা এবং চেহারার এই সৌন্দর্য এবং মুখের তাজাল্লি ভরা সৌন্দর্য ভরা এই আমাকে সহযোগিতা করা আমাকে দারুণভাবে ঋণী করে ফেললো। চলে
অনেক উচ্চ মানের লোক সেটা বলতে হবে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা আমাদের সামনে বলার বিষয় নয়, আমরা তো হজরতকে পেয়েছি এটা আমাদের ভাগ্য। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবসময় হজরতকে আনতে পারি, এই তৌফিক দান করেন। এবং আমাদের এই মাহফিলের উদ্দেশ্য আমরা হজরত থেকে যে যুব সমাজ এবং আমাদের এলাকার যুব সমাজ যে মাহফিলটা পরিচালনা করে আসতেছে, আমাদের একটাই উদ্দেশ্য হেদায়ত। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাহফিলকে উসিলে করে যেন আমাদেরকে হেদায়ত দান করেন, এবং যারা মাহফিলে অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ পাক তাদের যার যে নেক হাজত আছে তারা প্রত্যেকের নেক হাজত গুলা পূরণ করে দেন, এবং যারা দান করছেন যারা সহযোগিতা করছেন বিভিন্ন ভাবে অনেকে দোয়া পেয়েছে সকলের নাম দ্বারা সম্ভব না, এখন আপনাদের কষ্ট হচ্ছে ওদের কষ্ট হচ্ছে, যার যে নেক হাজত আছে আল্লাহ পাক যেন প্রত্যেকের নেক হাজত গুলো যেন পূরণ করে দেন, এবং যারা মরতে গান আছে আল্লাহ পাক যেন প্রত্যেকের কবর আজাদকে মাফ করে দেন, এবং এই মাহফিল যে আমরা পরিচালনা করতেছি যদি আপনাদের কাহারো মনে কোনো প্রশ্ন থাকিয়ে থাকে তাহলে আমাদেরকে আসলে বলতে পারেন, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথার উপর অনুবাদে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ পাক তারা প্রত্যেককে তারা সেবা দান করেন। আমরা হযরতের কাছে দোয়া চাই, হযরত যারা আমাদের সকলের জন্য দোয়া করেন, আমাদের যার যে হাজির আছে আল্লাহ তারা পুরো করে দেন। আসসালামু আলাইকুম।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم اغفر لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين. হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করেন, সবগুলো গুনাহ আমাদের মাফ করে দেন, আমাদের জানা অজানা নয়া পুরানা হর কিসমের গুনাহে দয়াময় আপনি মাফ করে দেন, আমাদের সকল আপন জন প্রিয় জনদেরকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের জীবনে আল্লাহ খায়ের বরকত দান করেন, অন্তর্ভরা ইমানের নূর দান করেন, আপনার মহব্বত মারেফত দান করেন, আপনার ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন, পবিত্র কোরআনের মহব্বত ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আমাদের দান করেন, ইসলাম মোতাবেক কোরআন মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সুন্নাহ আদর্শ মোতাবেক সুন্দর জীবন আপনি আমাদের সকলকে দান করেন, আমাদের জিন্দগিটাকে আপনার বন্দেগি বানায় দেন, ইহুদি খ্রিস্টানদের জীবনধারার বদলে প্যারানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ভরা সুন্দর জীবন অনুসরণের আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের সন্তানাদিকে আমাদের ঘরওয়ালাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে হালাল রুজি দান করেন, আমাদের রুজি রোজগারে ব্যবসা বাণিজ্য বরকত দান করেন, আমাদের খেতে জিরাতে অফিসে আদালতে দোকানপাটে বেসুমার বরকত দান করেন, আল্লাহ আমাদের সর্বহারতে নূরওয়ালা আমল নূরওয়ালা জিন্দগি নূরওয়ালা বিশ্বাস আপনি আমাদের নসিব করেন, আল্লাহ দুশ্মনদের থেকে হিংসুদের থেকে হেফাজত করেন, আমাদের যার যে কোনো কষ্ট আছে এর থেকে মুক্তি দেন, যারা ঋণগ্রস্ত সমস্ত ঋণ আদায়ের আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ মেহরবান মালিক শত্রুদের থেকে হিংসুদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সকল পেরেশানি দুর্ঘটনা থেকে আসমান জমিনের তমাম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করেন, দুনিয়ার জীবন আমাদেরকে সুন্দর ও সফল কামিয়াব বানায় দেন, আখেরাতের জীবন আমাদের জন্য সুন্দর নিষ্কণ্টক এবং কামিয়াব বানায় দিয়ে আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠেন আপনার বানায় উঠেন, আমাদেরকে মাফ করেন, এই এলাকার সমস্ত মুসলমানদেরকে মাফ করেন, সকলের ঘরে ঘরে নূর রহমত বরকতের বাড়িধারা আপনি বর্ষণ করেন, এই এলাকার যত মুসলমান ভাই বোনেরা কবরে শুয়ে আছেন সকলকে মাফ করেন, সকল জন্য জান্নাত মঞ্জুর করেন, যে সকল যুবক তরুণ ভাইয়েরা এখানে এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন, যারা এতে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা দান করছেন সকলকে কবুল করেন, পুরস্কৃত এবং সম্মানিত মর্যাদাশীল করেন, দোনকে আনে যারা এখানে দিনের কথা বলছেন, যে সকল ভাইয়েরা এত কষ্ট স্বীকার করে দিনের কথা শুনছেন সকলকে কবুল করেন, সকলের অন্তর নূর আলো বাড়ায় দেন, সকলকে দুজনে সম্মানিত এবং পুরস্কৃত করেন, তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবী
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائل ایر ہواٹس ایپ اے پاور جنو جگازب کرو نئی نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়, প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।
আল্লাহ সব বিপদ থেকে মুক্তি দেন।